ছিল। তো শাস্তে বলা আছে, কে বলা হচ্ছে, সিংহা বলো কেন ন্যায়, অর্থাৎ সিংহ যখন সামনে যায় পিছনে ঘুরে তাকিয়ে দেখে, এরকম একাদশ স্কন্ধেও এরকম বলছে। বিভিন্ন জায়গায় আমাদের আচার্যরাও এরকম ওভারভিউ দিয়ে থাকেন, যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি ওই আদি খণ্ডে আদি লীলার শুরুতে একবার বলছেন যে এখানে কি কি আলোচনা করছি আমরা, বা শেষের দিকে একবার বলছেন যে আর প্রথম অধ্যায়ে কি ছিল, দ্বিতীয় অধ্যায়ে কি ছিল, তৃতীয় অধ্যায়ে কি ছিল, এরকম করে পুরো ওভারভিউ দিচ্ছেন। আবার মধ্য লীলার শুরুতে একবার বলছেন যে এই মধ্য লীলায় আমরা এই বিষয়ে আলোচনা করব, শেষের দিকে আবার বলছেন একদম প্রত্যেকটা শ্লোকে যে এই অধ্যায় এই বিষয়বস্তু এটি, এই অধ্যায়ের বিষয়বস্তু এটি, এই 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 বিষয়বস্তু, এরকম করে পুরো মধ্যখণ্ডে এরকম মধ্যখণ্ড। চৈতন্য ভাগবতেও একই রকম আচার্যরা দিচ্ছে। তো এইভাবে আমরা শাস্ত্র অধ্যয়ন করি, একে বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অধ্যয়ন করার চেষ্টা প্রয়াস করি, যে ধীরে 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 শ্লোক বাই শ্লোক একটা শ্লোক ধরে আমরা পড়ি, পাঠ করি, অধ্যায় করে পাঠ করি, তারপরে আবার পুনরায় আমরা ঘুরে ফিরে তাকাই যে আমরা কি শিখলাম, কি ছিল ওখানে, কি বিষয়বস্তু ছিল। আজকে আমরা দেখছি প্রথম স্কন্ধ পুরো। প্রথম স্কন্ধকে কটা ভাগে ভাগ করা হয়েছিল মনে আছে কারো? দুটো ভাগে ভাগ করেছিলাম, কবিভাগ খবিভাগ। তো কবিভাগ ছিল প্রথম তিনটা অধ্যায়, আর খবিভাগ ছিল অধ্যায় 4 থেকে 19 পর্যন্ত বাকিটা। তো এটার যে পরস্পরের মধ্যে সংযোগ তার ভিত্তিতে আমরা করেছিলাম, কি সেই সংযোগ ছিল তার প্রথম অধ্যায়ে আমরা দেখি কি হয় প্রথম। হ্যাঁ হ্যাঁ সেটাই, প্রথম তিনটা শ্লোকে কি ছিল? মঙ্গলাচরণ। প্রথম তিনটা শ্লোকে মঙ্গলাচরণ করেছিলেন, সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। প্রথম শ্লোকে পরম সত্যের সংজ্ঞা প্রদান করা হয়েছিল, পরম সত্য কি, তার স্বরূপ কি, তার বৈশিষ্ট্য প্রকরণ কি আলোচনা করা হয়েছিল। জন্মাদিয়ে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহিয়ন্তি, অর্থাৎ সমস্ত সৃষ্টি এই সমস্ত বিশ্ব চরাচরের জন্ম আদি ইয়স্য, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় তিনটা জিনিস, এই তিনটেরই উৎস হচ্ছেন কে? ভগবান। জন্ম স্থিতি প্রলয় তিনটার উৎস হচ্ছেন ভগবান, তার কাছ থেকে হচ্ছে, কারণ হচ্ছেন তিনি। আর জন্মাদি ইয়স্য এই সব কিছুর কারণ, এবং তাকে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান, অন্বয়াদ ইতরতা, এবং তিনি সেই এই বিশ্ব সম্বন্ধে জ্ঞাত, তাকে জানাও যেটা, এবং অন্বয়াদ ইতরতা সেটা আমরা দেখেছিলাম পরবর্তীতে। এবং সেখানে বলা হচ্ছে যে তাকে, তিনি হচ্ছেন এই বিশ্ব চরাচর সম্বন্ধে জ্ঞাত, জ্ঞাতবা এবং জ্ঞেয়, জ্ঞেয় হচ্ছে এই বিশ্ব চরাচর, তিনি হচ্ছেন জ্ঞাতবা, জ্ঞান লাভকারী। কিভাবে সেটা? অন্বয়াদ ইতরতা, অন্বয়াত মানে সরাসরি প্রত্যক্ষভাবে, ইতরত মানে পরোক্ষভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিভাবে তিনি সবকিছু জানেন, হ্যাঁ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি স্বয়ং, হ্যাঁ তার থেকে সবকিছু আসছে। এবং পরোক্ষভাবেও তিনি তার সেই বিভিন্ন এজেন্টদেরকে নিয়োগ করেছেন, তাদের মাধ্যমে তিনি জানতে পারেন। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে ঠিক যেরকম একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, মুখ্য সে স্থপতি, তিনি জানেন তার এই যে একটা বিল্ডিং বানানো হয়েছে, বিল্ডিং কোথায় কি হয়েছে তিনি জানেন, কারণ তিনি নকশা করেছেন, তিনি বলে দিয়েছেন কোথায় কি আসবে, কি ধরনের সিমেন্ট আসবে, বা এই দেয়ালের গাত্রিটা কত ইঞ্চি হবে, কত ভাগে হবে, ফাউন্ডেশনটা কয়তলার হবে, তিনি সব কিছু জানেন। কিন্তু তিনি স্বয়ং ওই মাথার মধ্যে টুকরি নিয়ে বা ঝুড়ি নিয়ে এসে সিমেন্ট এনে নিজে উনি বানাননি বিল্ডিং, উনি দিক নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশে বা তার আনুগত্যে অন্যান্য শ্রমিকেরা এটা করেছেন, বা তার আন্ডারে হয়তো আরেকজন ইঞ্জিনিয়ার আছেন যিনি দেখাশোনা করছেন, তিনি ওই ইঞ্জিনিয়ার মূলত যে নকশা বানিয়ে একটা আইডিয়া দিয়ে দিয়েছেন। ভগবান হচ্ছেন সেরকম চিফ ইঞ্জিনিয়ার, তিনি স্বয়ং এসে কাজ ইয়ে করেন না, যুক্ত হন না সৃষ্টির কার্যে বা প্রলয়ের কার্যে, নিজে এটা করা বলতে করা এই বোঝায় কি হচ্ছে। কিন্তু তারপরে তিনি জানেন সবকিছু, কিভাবে তিনি জানেন, তার বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিরা আছে, দেবদেবীরা, দেব দেবতাদেরকে বলা হচ্ছে তাদের তার প্রতিনিধি স্বরূপ। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেয়া আছে, তিনজন সৃষ্টি দিতে প্রলয় প্রলয়ের জন্য দেয়া দিয়েছেন। তারপর বিভিন্ন দেব দেবতারা আছে, যেমন সরকারের যেরকম থাকে প্রধানমন্ত্রী, ইনি হচ্ছেন এখন প্রধানমন্ত্রী, সবকিছু প্রধানমন্ত্রীর প্রকাশ বা তার বিস্তার সরকার ব্যবস্থা কিনা, কিন্তু প্রধানমন্ত্রীকে দেখা যায় না কোথাও। তার আন্ডার বিভিন্ন মন্ত্রী পরিষদ আছে, ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, বিদ্যা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপর আরো বিভিন্ন বিদ্যুৎ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় আছে, ভগবানের মন্ত্রণালয় আছে, বিদ্যা মন্ত্রণালয়ে কে আছেন সরস্বতী, অর্থ মন্ত্রণালয়ে লক্ষ্মী দেবী, এরকম জল মন্ত্রণালয়ে পানি মন্ত্রণালয়ে কে আছেন বরুণ দেব আছে। তো এরকম করে একটা মন্ত্রণালয় মন্ত্রণালয় করে দিয়েছেন ভগবান, তোমরা তোমাদের কাজ করো আর আমাকে রিপোর্ট দাও। এটাই হচ্ছে ভগবান প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে তিনি জ্ঞাত সবকিছু সম্বন্ধে। হ্যাঁ, রাষ্ট্রপতির কাজ কি, রাষ্ট্রপতির কাজ কি, আসলে এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে এই আধুনিক ইয়েতে, আমরা যেটা বলছি ওইটা প্রধানমন্ত্রী বলতে রাজার রাজার যেটা সিস্টেম ছিল, রাজার মতো সিস্টেম, রাজ সিস্টেম যেটা, রাষ্ট্রপতি হচ্ছে আধুনিক তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় ডেমোক্রেসি। প্রভুপাদ বলছেন ডেমোক্রেসি ডিমোক্রেসি, রাষ্ট্রপতি একজন বানিয়ে রেখেছে, কোনো ক্ষমতা নেই, উনি শুধু দেখে শুধু নাম মাত্র আছেন। কোনো দেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা, কোনো দেশে রাষ্ট্রপতির ক্ষমতা, এটা এদের ইচ্ছা অনুযায়ী। রাজতন্ত্রের মতো আমরা বলছি যে উনি হচ্ছেন একজন ব্যক্তি, তার সেই পরম সত্যের কথা, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম সত্য, তার অধীনে দেবদেবীরা দেবদেবতারা আছেন বিভিন্ন এজেন্ট রূপে। ভগবান অন্বয় এবং ইতরত হন, সরাসরি এবং পরোক্ষভাবে সবকিছুর মধ্যে জ্ঞাত। তেনে ব্রহ্মনিদায় আদি অভিজ্ঞ স্বরাট, আর আগের লাইন মধ্যে অভিজ্ঞ স্বরাট, এবং তিনি সবকিছুর মধ্যে অভিজ্ঞ, এবং তিনি স্বরাট, তিনি স্বতন্ত্র, তিনি কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, তিনি হচ্ছেন স্বতন্ত্র স্বরাট। এবং তারপরে বল তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুহিয়ন্তি ইয়ৎ কবয়ঃ, সৃষ্টির শুরুতে তিনি ব্রহ্মার হৃদয়ে সেই দিব্য জ্ঞান প্রকাশ করেছিলেন এবং তাকে জানতে গিয়ে সমস্ত দেবতারা পর্যন্ত মুখিত হয়ে যায়। মুহিয়ন্তি ইয়ৎ কবয়ঃ তেজ বারি মৃদাম যথা বিনিময় ইয়ত্র বিসর্গমুষা, ঠিক যেরকম মোহাচ্ছন্ন হয় আর কি হয় আগুনে বা জলে মাটি দর্শন হয়, মাটিতে আগুন দর্শন হয়, এরকম একটার মধ্যে আর একটা একটা গুলিয়ে যায়, যাকে বলে পরিবর্তিত হয়ে যায়, বিভ্রান্ত হয়। একইভাবে যে ভগবানের শক্তি যেটা আছে, শক্তি তত্ত্বে গিয়ে আমরা এরকম বিভ্রান্ত হয়ে যাই, তো সেটা আরো কিছু বিস্তৃত ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে ভগবান। আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পর তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন এই প্রথম শ্লোকটা। প্রথম শ্লোকে কি ছিল ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা কি ছিল, প্রথম ব্যাখ্যা ছিল যে এই শ্লোকটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য স্রষ্টাকে ইয়ে করে, পরম সত্যকে ইঙ্গিত করে, এটা শুধু প্রভুপাদ গ্রহণ করেছেন। এছাড়াও আরো চারটা ছিল, একটা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণকে ইঙ্গিত করে যে কৃষ্ণ তার জন্ম স্থিতি, জন্ম হয়েছিল কোথায়, কংসের কারাগারে, জন্ম আদি ইয়তহা, এবং তারপর তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন গোকুলে, এবং তিনি কংস বঞ্চনা আদি বিষয়ে, বংশ আদি অসুরদের কিভাবে বঞ্চনা করা যায় সেই বিষয়ে তিনি অভিজ্ঞ এবং স্বরাট স্বতন্ত্র। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে, তিনি সুখদেব গোস্বামীর হৃদয়ে সেই জ্ঞান প্রকাশ করেছিলেন, তত্ত্বজ্ঞান প্রকাশ করেছিলেন। তেজবাহিনী তাকে জানতে গিয়ে অসুরেরা মোহিত হয়ে গিয়েছে, বা এমনকি ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত মোহিত হয়েছে, ব্রহ্মণ লীলা, ইন্দ্রের গোবর্ধন লীলা, সেটা গ্রহণ করছে। তো এ ছিল এই শ্লোক, না এই ছিল দ্বিতীয় ব্যাখ্যা, ধামনা ইয়েন নিরস্ত গুহকম সত্যম করেন কি বলে, আর সেই ভগবান যিনি তার ধামে সর্বদা অবস্থান করেন তার আমি ধ্যান করি। তৃতীয় ব্যাখ্যায় বলছেন এই শ্লোকের মাধ্যমে রাধা এবং কৃষ্ণকে একসাথে ইঙ্গিত করা হচ্ছে, রাধা এবং কৃষ্ণ কিভাবে, রাধা এবং কৃষ্ণ না সেই মাধুর্য রস, যা আদি রস, জন্ম আদি অস্তয়ত, মাধুর্য রসকে বলা হচ্ছে আদি রস, প্রথম বা প্রধান রস। তো যার কাছ থেকে সে আদি রস উৎপত্তি হয়, রাধা এবং কৃষ্ণের কাছ থেকে, জন্ম আদি অস্তয়ত এবং অভিজ্ঞ স্বরাট, এবং যিনি হচ্ছেন এই কৃষ্ণ হচ্ছেন এই এই রস সম্বন্ধে তত্ত্বজ্ঞ, রসজ্ঞ, ধীর ললিত বলা হচ্ছে তাকে, তত্ত্বজ্ঞ তিনি, অভিজ্ঞ স্বরাট এবং স্বতন্ত্র, অভিজ্ঞ স্বরাট। এবং রাধারানীকে কিভাবে ইঙ্গিত করে এটা, সেটা কৃষ্ণ যেরকম অন্যান্য গোপীদেরকে পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে গিয়েছিলেন রাসলীলায়, রাধারানী হচ্ছেন সমস্ত গোপীদের মধ্যে স্বতন্ত্র, তাদের মধ্যে শ্রেষ্ঠ। তারপর সেই মাধুর্য রস সম্বন্ধে জানতে গিয়ে বিভিন্ন মুনি ঋষিরা তারা পর্যন্ত বিভ্রান্ত হচ্ছেন, তেজ বা আরিমৃদাম যথা বিনিময়, এই রসটার প্রথম তিনি ভরত মুনির হৃদয়ে প্রকাশ করেছিলেন, আদিকবি হচ্ছেন ভরত মুনি, ভরত মুনি হচ্ছেন তিনি, হ্যাঁ তিনি নাট্যশাস্ত্রের রচয়িতা। তো সেখানে তিনি এই সমস্ত রস বিষয়গুলি বিভিন্ন অভিব্যক্তি, আপনি কত জন ভরত মুনিকে জানেন, উনি ভরত মুনি, উনি ভরত মহারাজ, নাট্যশাস্ত্রের রচয়িতা ভরত মহারাজ। আর আমাদের রূপ গোস্বামী পাদ যখন ভক্তি রসামৃত কিন্তু রচনা করেছেন, রসতত্ত্ব বর্ণনা করেছেন, তিনি ওই ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন সেখানে, হ্যাঁ তো সেটাই ওখান থেকে নিয়ে কিছুটা নিয়ে এসেছেন। সেজন্য বলা হচ্ছে যে ওই ভরত মুনির হৃদয়ে তিনি প্রকাশ করেছিলেন ভগবান, এই রসতত্ত্ব প্রকাশ করেছে তাকে, এরকম ভাবনা সেই নয়। চতুর্থ ব্যাখ্যা হচ্ছে কৃষ্ণকে আবার বলছেন এই রসের বিচারে, যার কাছ থেকে এই রসগুলি প্রকাশিত হচ্ছে এরকম করে। আর পঞ্চমটা হচ্ছে ভক্তিযোগ, সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছেন ভক্তিযোগ সম্বন্ধে, জন্মাদি অস্তয়ত অন্বয়া বিতরত চারটেষু অভিজ্ঞ স্বরাট, যার কাছ থেকে ভক্তিযোগ প্রকাশিত হচ্ছে, মানে কি না ভক্তিযোগ হচ্ছে যার মাধ্যমে ভগবান প্রকটিত হন, অর্থ কি ভগবানকে জানা যায় কেবলমাত্র ভক্তির দ্বারা, ভক্তিয়া মহানবী জানাতি, ভগবত উপলব্ধির জন্ম হয় যে অন্থার মাধ্যমে, যে যোগের মাধ্যমে, সেটি হচ্ছে ভক্তিযোগ। জন্মাদি অস্তয়ত অন্বয়াদিতরত, আর সেই ভক্তিটাই অন্বয় প্রত্যক্ষ পরোক্ষভাবে কি হয় সেটি অন্যান্য যোগের সাথে মিশ্রিত হয়ে কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র জ্ঞান, এরকম নাম বা রূপ ধারণ করে, অভিজ্ঞ স্বরাট। এবং ভক্তিযোগটা হচ্ছে স্বতন্ত্র, ভক্তিযোগটা হচ্ছে স্বতন্ত্র, অন্য সমস্ত যোগ আমরা আলোচনা করেছিলাম বিটিএস ক্লাসগুলোতে, যে যেমন কর্মযোগ আছে, জ্ঞানযোগ আছে, ধ্যানযোগ আছে, অষ্টাঙ্গ যোগ, এই সমস্ত কিছু বিভিন্ন পন্থা আছে, এই সমস্ত পন্থায় তাদের নিজ নিজ যে অভীষ্ট সিদ্ধি আছে, যে লক্ষ্য আছে, লক্ষ্য পৌঁছানোর জন্য তাদেরকেও ভক্তির শরণ গ্রহণ করতে হবে, কর্মযোগীকেও ভগবানের প্রতি ভক্তি করতে হবে, না হলে সে কর্মে কর্মযোগের যে অন্তিম লক্ষ্য সে লাভ করতে পারবে না। অষ্টাঙ্গ যোগীকেও ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হয়, না হলে সে অষ্টাঙ্গ যোগের অভীষ্ট সিদ্ধি লাভ করতে পারবে না। জ্ঞান যোগীকে এরকম, তাই অন্য সমস্ত যোগকে তাদের অভীষ্ট সিদ্ধি লাভ করতে হলে ভক্তিযোগের প্রতি নির্ভরশীল হতে হয়, শরণ গ্রহণ করতে হয়, কিন্তু ভক্তিযোগকে তার নিজের অভীষ্ট সিদ্ধি লাভ করার জন্য অন্য সমস্ত যোগের শরণ গ্রহণ করতে হয় না বা নির্ভর করতে হয় না, ভক্তিযোগ স্বতন্ত্র, সম্রাটের মতো বলছেন স্বরাট, ভক্তিযোগ হচ্ছে স্বরাট, স্বাধীন। বরঞ্চ বলা হচ্ছে ভক্তিযোগে আসলে অন্য সমস্ত যুগের পন্থা আপনা থেকেই সেই সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায়, সেটাই অন্য কারোর উপরে ডিপেন্ড করবে, ভক্তিযোগ স্বতন্ত্র স্বরাট। সেটাই সাধারণত একটা যোগ পন্থা দেওয়া আছে যে একটা একটা সিস্টেমে সিঁড়ির মাধ্যমে যোগা লেটার বলা হচ্ছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, পুরো একটা ক্রমান্বয়ে খুব ধীর গতিতে উন্নতি হয় একটা জীবের, এক তলা দুতলা করে। আর ভক্তিযোগ বলা হচ্ছে লিফটের মতো, বাটন চাপুন ঠাস করে চলে আসুন সেই ইয়ে, বাকি সব নিচের তলাগুলি অতিক্রম করে চলে যাবে। তো আমরা যারা ভক্তিযোগের লাভ করার সুযোগ পেয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান, সেটা সুযোগ গ্রহণ করা উচিত আমাদের, এবং জানা হচ্ছে যে এটা অত্যন্ত আমরা বিশেষ ভাগ্যের বলে একটা লাভ করেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে ভক্তিযোগের বর্ণনা করছেন পঞ্চম ব্যাখ্যা, এই ছিল প্রথম শ্লোক। আরেকটা দেখেছিলাম আমরা, আমাদের একজন আচার্য ভক্তি ঠাকুর, তিনি একজন আচার্যের কোট করছেন এবং বলছেন যে এই শ্লোকটাকে একজন আচার্য চৈতন্য চরিতামৃতের আলোকে ব্যাখ্যা করছে, জন্ময়াদি অস্তয়ত, অর্থাৎ সর্ব অভিধেয় মূল, সকল অভিধেয় মানে হচ্ছে ভগবানকে লাভ করার উপায়, সমস্ত অভিধেয়ের মূল হচ্ছে কি, ভক্তি। কি ধরনের ভক্তি? নাম সংকীর্তন রূপ ভক্তি। আর সেই নাম সংকীর্তন রূপ ভক্তি কার থেকে জন্ম লাভ করেছে? চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে। জন্ময়াদি অস্তয়ত, সেই চৈতন্য মহাপ্রভু যার কাছ থেকে এই নাম সংকীর্তন প্রবর্তিত হয়েছে, এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে, তিনি স্বয়ং পরোক্ষ প্রত্যক্ষভাবে তিনি কে, তিনি ভগবান স্বয়ং, বা তিনি স্বয়ং এই রস আস্বাদন করছেন। পরোক্ষভাবে তিনি রাধাকৃষ্ণ নহে অন্য, মহাপ্রভু তিনি আছেন এবং তিনি রাধা ভগবান স্বয়ং, আবার তিনি রাধাকৃষ্ণ নহে অন্য। প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি অভিজ্ঞ এই সংকীর্তন আন্দোলন সম্বন্ধে, এবং তিনি স্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদিকবি। এখানে আদিকবি কারা কারা আছেন? এখানে আদিকবি হচ্ছেন কারা কারা? প্রথমে হচ্ছেন কি, মাধবেন্দ্র পরিবার, তিনি সেই মাধবেন্দ্র পরিবারকে বলা হচ্ছে ভক্তি বৃক্ষের মূল। এই যে মাধুর্য প্রেম আস্বাদনের যে ধারা প্রচার করেছিলেন মহাপ্রভু, তার মূল শুরু হয়েছিল মাধবেন্দ্র পরিবারের কাছ থেকে। তো বলা হচ্ছে মাধবেন্দ্র পরিবার হচ্ছেন সেই ইয়ের মূল, ভক্তি বৃক্ষের মূল বলা হচ্ছে। তো তিনি হচ্ছেন একজন আদিকবি, তার হৃদয়ে মহাপ্রভু এই প্রেম প্রকট করেছিলেন। তারপরে আর কে কে আদিকবি আছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আছেন, কবিকর্ণপুর, রূপ গোস্বামী পাদ, হরিদাস ঠাকুরের হৃদয়ে নামতত্ত্ব প্রকাশ করেছিলেন, রামানন্দ রায়ের হৃদয়ে তিনি ভগবত তত্ত্ব প্রেম তত্ত্ব প্রকাশ করেছিলেন। তো এরকম এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে তারাও আদিকবি, বুহিয়ন্তি ইয়াদ সুরায় হয়। এবং সেখানে কে কে তারা বুহিত হয়েছিল, সেই বঙ্গ কবিরা ছিল, বা সেই প্রকাশানন্দ আদি সন্ন্যাসীরা ছিল, সার্বভৌম ভট্টাচার্য আদি যারা ছিলেন, এই সমস্ত ব্যক্তিরা, হ্যাঁ পুরীতে ছিলেন, তারপর ব্রহ্মানন্দ ভারতে ছিলেন, না ব্রহ্মানন্দ ভারতে চলছিলেন, রামচন্দ্রপুরী, রামচন্দ্রপুর ঈশ্বরপুরের গুরুভ্রাতা উনি ছিলেন, উনিও মোহিত হয়েছিলেন ভগবানের লীলায়। এই ধরনের ব্যক্তিরা তারা কি, বুহিয়ন্তি অসুরে বিভ্রান্ত হয়েছিলেন। তেজ বারি মৃদাম যথা বিনিময়, হ্যাঁ কেশবকা কাশ্মীরি আছেন, পড়ুয়ারা যারা ছিলেন রাজ্যের ছাত্ররা ছিলেন, এরকম সবার লিস্ট দিচ্ছেন এরকম কারা কারা ওনার যে বিদ্যার্থীরা ছিলেন মহাপ্রভুর লীলায়, নিমাই পণ্ডিতের লীলায়। তো সেরকম তারা বিভ্রান্ত হয়েছিলেন। তো সেই সেই চৈতন্য মহাপ্রভুর ধ্যান করি আমরা, তো এই ছিল আরেকটা ব্যাখ্যা। তো আরও অনেক ব্যাখ্যা আমরা আলোচনা করেছিলাম একটা পুরো ক্লাসে এই শ্লোকটা নিয়ে। তো এই ছিল প্রথম শ্লোক, পরম সত্যের সংজ্ঞা দেওয়া হয়েছিল দ্বিতীয় শ্লোকে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখেছিলাম যে মঙ্গলাচরণের কটা বিষয় ছিল, মঙ্গলাচরণ আশীর্বাদ, তিন ধরনের মঙ্গলাচরণ, একটা হচ্ছে নমস্কার, একটা বস্তু নির্দেশ, একটা আশীর্বাদ। প্রথম শ্লোকে আমরা কি দেখেছিলাম, একাধারে নমস্কারও করছেন, বস্তু নির্দেশও করছেন। প্রথম শ্লোকে ওম নমো ভগবতে বাসুদেবায়, এর মধ্যে ভগবানকে নমস্কার করছেন, আবার বস্তু নির্দেশ করছেন যে আমার এই বই আলোচ্য বিষয় বস্তুকে কি, বা মূল নায়ক কে, শ্রী কৃষ্ণ। প্রথম লাইনের দ্বারাই ভগবতে বাসুদেবায়। তারপর কি দ্বিতীয় শ্লোকে, হ্যাঁ সেটা গায়ত্রী মন্ত্রের আহ্বানও ছিল, গায়ত্রী মন্ত্র সত্যম পরম ধীমহি, গায়ত্রী মন্ত্রকে ইঙ্গিত করছেন সেখানে। তারপর দ্বিতীয় শ্লোকে সেই বস্তু নির্দেশ আবার ইঙ্গিত করছেন এখানে, বস্তু নির্দেশ, ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাম, সেই কৈতব ধর্ম পরিত্যাগ করে আমরা কি সেই পরম ধর্মের স্মরণ গ্রহণ করা উচিত, সেই পরমেশ্বর ভগবানের দ্বারা। বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম পাপত্রয়ম উন্মূলনম, এটা হচ্ছে বেদ্যম, সেই জ্ঞান লাভ করার ফলে কি হয়, এই বাস্তব বস্তুর সম্বন্ধে জানার ফলে কি হয়, তাপত্রয়ন উন্মূলনম, তিতাব যে দুঃখ আছে আমাদের, তিতাব যে দুঃখ সমূলে উৎপাটিত হয় বলা হচ্ছে, অর্থাৎ তিতাব দুঃখ থেকে আমরা সেখানে মুক্ত হতে পারি। তাপত্রয়ন উন্মূলনম, তৃতীয় লাইনটা কি ছিল, শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঋষ্বরে, শ্রীমদ্ ভাগবত মহামুনি ব্যাসদেব কৃত রচিত সেই শ্রীমদ্ ভাগবত, এই শাস্ত্রের উপরে আর অন্য শাস্ত্রের কি প্রয়োজন? সদ্য হৃদয় বা রুদ্ধতত্ত্ব কৃত বি শুশ্রু শুভস্তৎসন, তার ফলে কি হয়, হৃদয়ে তৎসনক ভগবান হৃদয় আবির্ভূত হয়। তার মাধ্যমে এবার দেখানো হচ্ছে যে শ্রীমদ ভাগবতম ক্লিয়ারলি ডেফিনেশন দেওয়া হচ্ছে ভাগবতমের আলোচ্য বিষয়বস্তু কি। এখানে কোনো কৈতব ধর্ম আলোচনা করা হচ্ছে না, সমস্ত কৈতব ধর্ম পরিত্যাগ করা হচ্ছে শুরু থেকে। কি সেই কৈতব, কি কি সেই কৈতব, কি কি বিষয়গুলো কি বলেছিলেন, কোনটা কোনটাকে কৈতব বলছিলেন? বিশেষত ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা জিনিসকে মূলত কৈতব বলছে। অর্থাৎ জাগতিক সকাম কর্মের ধর্ম আছে বা অর্থ বাসনা চতুর্বর্গকে নাশ, তার মধ্যে সব থেকে গুরুতর মোক্ষ কি, মোক্ষ মানছেন। অর্থাৎ প্রথমেই বলে দিচ্ছেন ভাগবতমের যে এই শাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা জিনিস বাদ, এই চারটা জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাকি করে দেওয়া হয়েছে। এইভাবে দ্বিতীয় শ্লোকের মধ্যে দেখেছি ভাগবতের মহিমা বর্ণনা করা হচ্ছে, ঐশ্বর্য বর্ণনা করা হচ্ছে এখানে দ্বিতীয় শ্লোকে ভাগবত শাস্ত্রের মাহাত্মটা কিরকম। তৃতীয় শ্লোক হচ্ছে নিগমকল্প তরুর গলিতম ফলম সুখ মুকাদ অমৃত দ্রব সংযুতম বিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা দুই ভাবুকা। এখানে আশীর্বাদ দেওয়া হচ্ছে এই শাস্ত্র পাঠ করার ফলে শ্রোতারা কি লাভ করবে, পাঠকেরা কি লাভ করবে, তারা সেই মুহুরহ রস খুবই ভাবিকা ভাবুকা সেই রসিক ভক্তরের দ্বারা রস লাভ করুন, ভগবত তত্ত্ব রস লাভ করুন, এখানে এই রস পান করুন, এই সুমিষ্ট ফল পান করুন। শ্রীমদ ভাগবত হচ্ছে সেই বেদকল্প বৃক্ষের গলিত ফল, এটা পান করার জন্য বলা হচ্ছে গলিতম ফল। এখন বলা তাহলে আমরা ফল কি করি, খাই আর জল পান করি বা জুস বলি রস পান করি আমরা, যদি আবার ফল যদি এটা গলিতম ফল বলে তাহলে পান করতে কেন বলা হলো, এটা তো খাওয়ার কথা, আম দিলে এটা আমরা খাবো তো পান কেন করবো আমরা, এটা হচ্ছে রসময় ফল বলা হচ্ছে। আর এই ফলের এমন ফল এখানে কোনো মানে বীজ নেই, আটি নেই, কোনো এটার কোনো স্কিন নেই, হ্যাঁ এটার কোনো ইয়ে নেই মানে পাতা নেই বা এটার কোনো পরিত্যক্ত কোনো অংশ নেই, সম্পূর্ণ ফলটাই হচ্ছে আমরা আস্বাদন করতে পারি সার বস্তু, এখানে কোনো বা ইয়ের কোনো ফেলার কোনো বস্তু নেই সেখানে, এটা হচ্ছে গলিত ফল, সেই জন্য বলা হচ্ছে এটা পান করুন এই রসময় ফল। হ্যাঁ বেদ এটা কল্পবৃক্ষের ফল, আমাদের গাছের ফল না, আমাদের প্রভুর বাগান আছে, প্রভুর বাগানে অনেক ফল আছে, তো আরেকজন আচ্ছা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছিলেন যে মুহুরহ রসিকা ভূমি ভাবুকাহ নিগমকল্পতর গলিতম ফলম সুখমুকা অমৃত দ্রব সংযুতম বিগত ভাগবতম রসমালয়ম। এই যে লয় বলা হচ্ছে মানে কি বলা হচ্ছে, আমরা যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার বলা হচ্ছে রোমাঞ্চ কম্প শ্রু স্বেদ, শেষের দিকে বলা হচ্ছে প্রলয় বা লয় মানে মূর্ছা হয়ে একদম জ্ঞান হারিয়ে ফেলে সেন্সলেস যাকে বলে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শ্রীমদ ভাগবতের রস আস্বাদন করুন, শ্রীমদ ভাগবত শ্রবণ করুন যতক্ষণ না আপনি মূর্ছা প্রাপ্ত হন, যতক্ষণ পর্যন্ত আপনি সেন্সলেস হচ্ছেন শ্রীমদ ভাগবতম শুনতে থাকুন, অধ্যয়ন করতে থাকুন, যখন আপনি এরকম ভাগবতম পড়তে পড়তে এই যে লয় প্রাপ্ত হবেন বা আপনি অজ্ঞান হবেন ততক্ষণ পর্যন্ত শ্রীমদ ভাগবতম শুনতে থাকুন, তারপর আবার যখন জ্ঞান ফিরে আসবে আবার ভাগবতম পড়া শুরু করুন। তো এটাই গুরুত্ব আরোপ করা হচ্ছে এখানে, শ্রীমদ ভাগবতের মাধুর্য বর্ণনা করা হচ্ছে এই শ্লোকে। প্রথম শ্লোকে পরম সত্য, দ্বিতীয় শ্লোকে ভাগবতমের ঐশ্বর্য, তৃতীয় শ্লোকে ভাগবতমের মাধুর্য, এই তিনটা শ্লোকের দ্বারা মঙ্গলাচরণ করলেন ব্যাসদেব। তারপর তিনি চতুর্থ শ্লোক থেকে শুরু করছেন আলোচনা যে কি হয়েছিল, না চতুর্থ শ্লোক থেকে বলছেন যে একবার নৈমিষারণ্যের ঋষিরা সেই সৌনকাদি ঋষি সৌনক ঋষিকে ইয়ে করে কেন্দ্র করে বা উনি ছিলেন তাদের নেতা, ঋষিরা সমবেত হয়েছিলেন কলিযুগের শুরুতে জীবের মঙ্গলের জন্যে, সারা জগৎবাসীর মঙ্গলের জন্য বিশ্বের মঙ্গলের জন্য তারা যজ্ঞ করতে সমবেত হয়েছিলেন, যজ্ঞ করবেন এখন তো যজ্ঞ করতে করতে অনেক বছর যজ্ঞ করার পর সেখানে তারা শুনলে আমরা পুরাণের কথা শ্রবণ করবো, রোমহর্ষণ সুত ছিলেন, পুরাণের কথা আলোচনা করবেন, তাকে আশীর্বাদ দিলেন যে আপনি দীর্ঘজীবী হন, পুরাণের কথা আলোচনা করুন, আমাদের কাছে বর্ণনা করুন। তখন আমরা জানি যে আরেকটা কাহিনী, যে বলদেব বলরাম যে তিনি সেখানে এসেছিলেন এবং তিনি আসার পরে সমবেত সবাই উঠে তাকে সম্মান জানালেন, রোমহর্ষণ সুত তিনি শুনেছিলেন তিনি উঠে দাঁড়ালেন না, সম্মান প্রদর্শন করলেন না তাকে। সেটা দেখে বলরামজি তিনি খুব ক্রুদ্ধ হলেন এবং একটা কুশক গ্রাস দিয়ে তাকে প্রাণবোধ করলেন তার রোমহর্ষণ সুত। তখন সমস্ত ঋষিরা বলতে লাগলেন যে এটা কিভাবে হতে পারে যে আমরা তাকে এইমাত্র বর দিলাম যে দীর্ঘজীবী হবে, তার প্রাণ ত্যাগ হলো। তখন বলরামজি বললেন ঠিক আছে আপনার যদি বলেন তাহলে আমি আবার তার প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তখন ঋষিরা বললেন না, আপনি যেহেতু পরমেশ্বর ভগবান আর ভগবানের কাজটা কখনো বিফল হতে পারে না, আপনি যেহেতু করেছেন এটি আমরা আপনাকে আর এটা ফিরিয়ে নেওয়ার জন্য আমরা বলছি না। আর শাস্ত্রে বলা হচ্ছে পিতা আর পুত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, পুত্র তার পিতারই সমান বা পুত্র তার পিতারই প্রতিনিধির মতো। তাই পিতাকে যে বর দিয়েছিলাম আমরা দীর্ঘজীবী হোক, এই বরটা আমরা তার পুত্রকে দিচ্ছি। তার পুত্র হচ্ছেন কি, আবার সুত, তার নাম ছিল উগ্রশ্র বা সুত, ইনি হচ্ছেন আমাদের ভাগবতমের বক্তা এখানে সুত গোস্বামী। এখানে সুত গোস্বামী তাকে বলা হচ্ছে উগ্রশ্র বা সুত। আমরা যেরকম টাইটেল আছে সরনেম বলে যাকে, টাইটেল যেরকম চট্টোপাধ্যায় বা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এরকম, তার তার সেই সুত একটা উনার সেই জাতি ছিল, একটা সুত সবাইকে সুত বলা হতো বা উনাদের সেই বংশ পরম্পরায় নিম্ন জাতির বলা হচ্ছে। উনি পরবর্তী উনি নিজেই বলছেন যে আমি নিম্ন জাতির অন্তর্ভুক্ত, সেখানে প্রভুপাদ আলোচনা করছেন ওখানে, সে অবতারণা করছেন বিষয়ে। হ্যাঁ সেটাই, ওইটাই ছিল প্রভুপাদ আমাকে শিক্ষা প্রদান করছেন যে এখানে কোনো জাতির কুল নির্বিশেষ নেই। তো যাই হোক, তো তার নাম ছিল উগ্রশ্র বা সুত, যাকে সুত গোস্বামী বলে অভিহিত করা হয় এখানে ভাগবত। তো সুত গোস্বামীকে তখন বলা হলো ঠিক আছে আপনি বসুন, আপনি আমাদের কাছে ভাগবত কথা শুনুন। কখন ঋষিরা জিজ্ঞেস করছেন, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ভূরি ভূরিণি কর্মাণি সুত ব্যানি বিভাগ আছে অথ সাধোত্র ইয়ৎফারম সমুদ্রিত্যা মনীষয়া। তিনি বলছেন অনেক অনেক শাস্ত্র আছে, কোনো শেষ নেই, বেদ পুরাণ আমরা অগ্নিশাস্ত্রী ক্লাসে দেখেছিলাম, বিশ্বপুরুষের ক্লাসে যে পুরাণের শ্রেণী বা চার্ট দেওয়া হয়েছিল সবাইকে, যে ব্রাহ্মণ আরণ্যক সংহিতা উপনিষদের এরকম বিভিন্ন বিভাগ আছে, সেগুলোর আবার অনেকগুলির ভাগ আছে, তো উপপুরাণ পুরাণ তো মানে কোনো শেষ নেই। তো সেজন্য এমনকি ঋষিদের মধ্যেও এমন না যে এমন একজন মুনি তিনি সব পুরাণ পড়েছেন, না, ব্যাসদেবের কাছ থেকে আমরা দেখেছিলাম এটা ভাগ হয়েছে, উনি তার বিভিন্ন শিষ্যকে বিভিন্ন ভাগ দিয়েছেন, তাদের শিষ্য থেকে আবার ভাগ ভাগ হচ্ছে। অনেক অনেক শাস্ত্র, এর কোনো ইয়ে নেই, নিপুণ ছিলেন। তো তারা বলছেন কি, এত এত শাস্ত্র আছে যদি আমরা পড়তে যাই সম্ভব না কলিযুগে, আর পড়ার পরেও আমরা আমাদের কি হয়, আমরা ভাগবতমই করি, একটা শ্লোক পড়লে পরের শ্লোকে গেলে আগের শ্লোকটা ভুলে যাই, পরের অধ্যায়ে গেলে আগের অধ্যায়ে কি ছিল ভুলে যাই, এক একটা একটা ছন্দ শেষ হলে তো একদম ভুলেই যাই শুরুতে কি ছিল, সেই জন্যই আমরা ওভারভিউ ক্লাস করছি এবার আর মনে পড়ার জন্য। ও সেই জন্য বলছেন কি, অনেক শাস্ত্র আছে তার মধ্যে আমরা পড়ার সময় নেই, যদি পড়িও আমরা মনে রাখতে পারবো না, বিভ্রান্ত হয়ে যাবো এর সার মূল বিষয় কি। তাই সুত গোস্বামীকে বলছেন যে আপনি সমস্ত শাস্ত্র মন্থন করে এর সার কি আমাদেরকে শুনুন, এর সার কি, জীবের কল্যাণ কি, কিসে, এই দেখুন তার প্রথম শ্লোকে বলছেন যে জীবের ঐকান্তিক শ্রেয় কি, অর্থাৎ অনেক অনেক বিষয় আছে, অনেক শ্রবণীয় বিষয় আছে, তার মধ্যে কোন বিষয় শুনলে জীবের মঙ্গল হবে, ঐকান্তিক লাভ হবে, পরম মঙ্গল হবে, কি শ্রবণীয় বিষয় আছে সেটা বলুন আমাদেরকে, কি বলেছিলেন সেটা, উত্তর কি বলেছিলেন, ভক্তিযোগ সম্বন্ধে, সবাই পুংসাম করো ধর্ম যত ভক্তির অধোক্ষ যে অহৈতুকি অপ্রতিহত আত্মা সুপ্রসিদ্ধ। প্রথম শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে ছ নম্বর শ্লোকে বলেছিলেন সেটা, ভক্তিযোগ হচ্ছে জীবের পরম মঙ্গল সাধিত হয়, পরম ধর্ম জীবের পরম ধর্ম হচ্ছে অহৈতুকি ভক্তি করা ভগবানের প্রতি, ঐকান্তিক মঙ্গল সাধিত হয়, এই ছিল প্রথম প্রশ্ন। শুধু গোস্বামীর কাছে ঋষিদের প্রথম প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি ছিল? আত্মা এবং হরি যাতে প্রসন্ন হন, অর্থাৎ এমন কি বিষয় আছে যা শুনলে আত্মা এবং হরি, 11 নম্বর শ্লোকের যেটা বিষয় বলছে, আত্মা এবং হরি প্রসন্ন হন। প্রথমটা হচ্ছে কি বিষয় যার ফলে জীবের মঙ্গল হয়, দ্বিতীয়টা হচ্ছে কি বিষয় যা শ্রবণ করলে আত্মা প্রসন্ন হয় এবং পরমেশ্বর ভগবানও প্রসন্ন হন। তার উত্তরে বলছেন কি, আবার ভক্তি দ্বিতীয় অধ্যায়ে পুরো বলছেন, এটা ভক্তি যোগ সম্বন্ধে আলোচনা করছেন, পরম ভক্তি সম্বন্ধে শ্রবণ করার শ্রীমতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন দ্বিতীয়ন্তস্ত হিয়ভদ্রাণী বিধু নতে সুরেচ্ছতা। পরম ভক্তি শ্রবণের ফলে আত্মা এবং হরি সুপ্রসন্ন হন, এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সূতব্য সার। তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কি ছিল? বাসুদেবের চরিত, কৃষ্ণাবতার উদ্দেশ্য, ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন, ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন, আর এটা ছিল তৃতীয় প্রশ্ন। তার উত্তর দিচ্ছেন কি, প্রথম অধ্যায়ে দ্বিতীয় দ্বাদশ নম্বর চোখে প্রশ্ন করছেন, তৃতীয় অধ্যায় দিচ্ছেন, সেটা তৃতীয় অধ্যায় দিচ্ছেন, কৃষ্ণের অবতার সম্বন্ধে বলছেন, ভগবান কেন আবির্ভূত হন, এতে চামস কলা পুংস, এতে চামস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলম লোক মৃডয়ন্তি যুগে যুগে। যে যখন সেই বারবার ইন্দ্র আরি বা ইন্দ্রের শত্রুদের দ্বারা দেবতারা এবং অন্যান্য ভক্তরা পীড়িত হন এবং তাদেরকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে উত্তীর্ণ হন, এতে চামস কলা পুংস, এভাবে তো ভগবান আরো কিনে কেন আবির্ভূত হয়েছে পরে বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ জীবকে উদ্ধার করার জন্যে। তারপর চতুর্থ প্রশ্ন ছিল তৎ অবতার চরিত, তার অবতারদের চরিত্র বলো বা পুরুষ অবতারদের সম্বন্ধে বিশেষত, সে পুরুষ অবতারদের বলতে গিয়ে কোথায় বললেন, দ্বিতীয় অধ্যায় শেষের দিকে, পুরুষাবতার কারা, কতজন পুরুষাবতার আছেন, কে কে, তিনজন, এদের মধ্যে কার থেকে কে আসেন প্রথমে, কে আসেন বিষ্ণু, তারপর কে আসেন শিবদক্ষে বিষ্ণু, আসেন পরে, তারপর শিবদক্ষে বিষ্ণু, তিনজন বিষ্ণুকে বলা হচ্ছে, তিনজনই হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা। কি হয় ব্রহ্মাণ্ডের পরমাত্মা? হ্যাঁ, কারণদক্ষে বিষ্ণু হচ্ছেন সমস্ত সৃষ্টির পরমাত্মা। আলোচনা করেছিলাম সৃষ্টি তত্ত্বতে কিভাবে জনজগতের একাংশে অস্তিত্ব, জগৎ একপাদ বিভূতি ত্রিপাদ বিভূতি, এক ভাগ হচ্ছে এই পুরো চিদাকাশের এক ভাগ, এক কোনায় হচ্ছে এটা জনজগতের মতো, সেই জনজগতে সেই ভগবান তাকে প্রকাশ করেন মহাবিষ্ণু রূপে বা কারণদক সেই বিষ্ণু রূপে বিস্ফোরণ করেন কারণদক সমুদ্রে, এবং তার নিঃশ্বাসের ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, প্রশ্নের সাথে তা আবার প্রলয় হচ্ছে। তিনি হচ্ছেন বলে সমস্ত এই জগতের সৃষ্টির পরমাত্মা হচ্ছেন কারণদক সেই বিষ্ণু আত্মাস্বরূপ। তারপর যখন তিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তার নাসিকা থেকে বা তার শ্বাস থেকে, তারপর তিনি নিজেকে আবার ব্রহ্মদক সেই বিষ্ণুরূপে প্রকাশ করে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে আবার একজন একজন করে প্রবেশ করছেন, ব্রহ্মাণ্ডের এক একটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন ব্রহ্মদক সেই বিষ্ণু, একটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা, এগুলো কারণদক সেই বিষ্ণু, গরুদক সেই বিষ্ণু। তারপর ব্রহ্মাণ্ডের যখন ঢুকার পর তিনি কি করলেন, গরুদক সেই বিষ্ণু, তিনি প্রথমে তার শ্বেতজল বা ঘাম যাকে বলা হচ্ছে, শ্বেত জল দিয়ে তিনি ব্রহ্মাণ্ডকে অর্ধেক পূর্ণ করেন, একেই বলা হচ্ছে গরুদক জল, আমাদের সমস্ত জলের উৎস হচ্ছে সেটা, সেখানে তিনি শয়ন করেন অনন্ত শয্যায়, তার নাভি থেকে ওই একটা পদ্মফুলের প্রকাশ হয়, সেখানে ব্রহ্মার জন্ম হয়, তাকে বলা হচ্ছে হিরণ্য গর্ভ বা পদ্মনাভ বলা হচ্ছে, তার নাভি থেকে পদ্মফুল আছে, সেখানে ব্রহ্মার জন্ম হয়, আবার সে চতুর্দশ ভুবন সৃষ্টি হয়, তখন ব্রহ্মা কি করেন কি, জীব সৃষ্টি করেন, ব্রহ্মা জীব সৃষ্টি করার পর তখন সেই কারণদক্ষে বিষ্ণু বা গর্ভদক্ষে বিষ্ণু নিজেকে প্রকাশ করেন ক্ষীরদক্ষে বিষ্ণু রূপে, তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে গিয়ে পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান করেন। কারণদক্ষী বিষ্ণু হচ্ছেন সমস্ত জড় ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টির জড় সৃষ্টির পরমাত্মা হচ্ছে কারণদক্ষী বিষ্ণু, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের এক একটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন ওই এক একটি ব্রহ্মাণ্ডের গরুদক্ষী বিষ্ণু, আর প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করেছেন পরমাত্মা রূপে কিরণ বিষ্ণু। তো এই তিন তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করছেন পুরুষাবতার সম্বন্ধে 4 নম্বর প্রশ্নের উত্তর করে। তারপর 5 নম্বর প্রশ্ন ছিল ভগবানের যশ উদার লীলা, লীলা পদার্থের সম্বন্ধে বর্ণনা করেন, লীলা পদার্থ 18 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়ে। তার উত্তর দেওয়ার জন্য কি বলছেন 3য় অধ্যায়ে সেই অবতারদের 22 জন মনে হয় অবতার ছিলেন, তাদের তালিকা দিয়েছিলেন যে কিরেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ধন্বন্তরী মোহিনী পরশুরাম এরকম সমস্ত অবতারদের লিস্ট এখানে প্রদান করেছিলেন। তো সেটা লীলা অবতারদের এখানে বর্ণনা করা হচ্ছে। তারপর বলা হচ্ছে 6 নম্বর সবার শেষ প্রশ্ন, ধর্মম কম শরণম গতঃ, অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন তিরোহিত হলেন এই ধরাধাম থেকে অপ্রকট হলেন তার লীলা সম্বরণ করে, তখন ধর্ম কার শরণ গ্রহণ করেছিল? ধর্ম কম শরণম গতঃ, তখন তার উত্তর দেওয়ার জন্য বলছেন সেই শ্লোক বলুন শুরু হয়েছিল কিভাবে, শ্লোক শুরু হয়েছিল কিভাবে, কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদি বিষয় কলৌ নষ্ট দিশামেশ কৃষ্ণ যখন তার দামে প্রত্যাবর্তন করেন ধর্ম জ্ঞান সহ, তখন শ্রীমদ ভাগবতমের প্রকট হয়, পুরাণ অর্থ পুরাণ সূর্য রূপে শ্রীমদ ভাগবতমের প্রকাশ হয়। শ্রীমদ ভাগবত হচ্ছে পুরাণ সূর্য, এবং আর মানে কি ধর্ম কার স্মরণ গ্রহণ করলো, শ্রীমদ ভাগবতমের স্মরণ গ্রহণ করেছে। এই ছিল প্রথম 6টা প্রশ্ন এবং তার উত্তর। এর মাধ্যমে কি হয়, প্রথম 3টা অধ্যায় শেষ হয়ে গেল। প্রথম অধ্যায়ে 6টা প্রশ্ন করেছেন, তার উত্তর দেওয়ার জন্য 2য় আর 3য় অধ্যায়, প্রথম 3টা অধ্যায় শেষ, কবিভাগ শেষ। কোনো প্রশ্ন আছে কবিভাগে? তারপরে ক বিভাগ আসবে। সপ্তাবেশ অবতারদের মধ্যে যুক্তোত্তর আছে, সপ্তাবেশ অবতারদের মধ্যে যুক্তোত্তর আছে। ক্লিয়ার বলতে যেমন যেমন পৃথু মহারাজ বা অন্যান্য যারা আছেন তারা হচ্ছেন ভগবানের আবেশ, ভগবানের আবেশ, তারা হচ্ছেন ভগবানের আবেশ রূপে সপ্তাবেশ অবতার। কোন ক্যাটাগরিতে? হ্যাঁ, এটা অবতার, অবতার তত্ত্ব, অবতার ক্যাটাগরিতে ফেলা হয়েছে, এটা এক ধরনের অবতার ভগবানের। না, আর তার কোনো ইয়ে নেই এখানে, একটা একটা ইয়ে করা হচ্ছে, শ্রেণী বিভাগ করা হচ্ছে, একটা ক্যাটাগরাইজেশন যাকে বলা হয়, একটা ভাগ ভাগ করা হচ্ছে যে এই ধরনের অবতার হচ্ছেন পুরুষাবতার, লীলাবতার, একটা উদ্দেশ্য নিয়ে ভগবান যখন আসেন, বনবন্তর অবতার, সক্রাবেশ অবতার, গুণাবতার। জীবের ভূমিকা বলতে জীব ভগবানের অবতার না, জীব হচ্ছে ভগবানের অংশ, অংশ ডাইরেক্ট, বিভিন্নাংশ, অংশ বিভিন্নাংশ, সাংশ বিভিন্নাংশ, সাংশ মনে হচ্ছে ওনার ভগবানের স্বয়ং অংশ, আর বিভিন্নাংশ সাংশ মানে হচ্ছে সাংশ, আর সাংশরা হচ্ছেন সাংশরাই হচ্ছে নিয়ে বিষ্ণু তত্ত্ব, ওনারা হচ্ছেন বিষ্ণু ভগবত তত্ত্ব, অবতারেরা সাংশ, আর জীব তত্ত্ব হচ্ছে বিভিন্ন মাংস। সাংশ তারা ভগবান থেকে ভগবানই, এখানে আলাদা নেই, সাংশ ভগবানই, আর বিভিন্নাংশ হচ্ছে আলাদা, এদের স্বতন্ত্র ইচ্ছা আছে, স্বতন্ত্র ইচ্ছা শক্তি আছে।
অভাব কিছু নেই,
পঞ্চতত্ত্ব পাঁচজন আছে তার মনে বলছেন তিন প্রভু, তিন তিনজন হচ্ছেন ইয়ে তত্ত্ব বিষ্ণু তত্ত্ব, আর একজন দুজন হচ্ছেন জীব তত্ত্ব। রাধারানী ইয়েকে বলা হচ্ছে রাধারানী জীব তত্ত্ব না, গোদাধর পণ্ডিতকে জীব তত্ত্ব না, সেটাকে বলা হচ্ছে মহাপ্রভু। তিন একটা শ্লোক আছে এরকম, ইয়ের মধ্যে আছে, হ্যাঁ পঞ্চভক্তের মধ্যে তিনজন হচ্ছেন প্রভু, দুজন হচ্ছেন ভক্ত, রাধারানী আর শ্রীবাস ঠাকুর, আর তিনজন হচ্ছেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। এই তিনজনের মধ্যে বলছেন একজন মহাপ্রভু, দুজন হচ্ছেন প্রভু, এরকম একটা শ্লোক আছে চৈতন্যচরিতামৃতে শুরুর দিকে পঞ্চতত্ত্বের অযোধ্যায় মনে আছে সপ্তমতে আদি, সেটা ক্লাসিফিকেশন করে দিয়েছেন সেখানে। তো এই জন্য আমরা যখন তুলসী অর্পণ করি এই তিনজনকে চরণে তুলসী দেওয়া হয়, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য। কোনটা গীতা যেটা বলছেন ভগবান আমি নারদ, সেটা হচ্ছে আমার প্রকাশ স্বরূপ বিভূতি, বলছেন এই পশুর মধ্যে আমি সিংহ বাপা, তার মানে ভগবান সিংহ, এটা বিভূতি প্রকাশ রূপে বলছেন ভগবান, প্রকাশ রূপে বিভূতি রূপে বলছেন। আর নারদমুনি হচ্ছেন জীবতত্ত্বের মধ্যে আছে ভক্ত তত্ত্ব, এটা গেল প্রথম বিভাগ কবিভাগ। তারপর হচ্ছে খ বিভাগ, যে খ বিভাগে শুরুতে বলছেন আবার আবার প্রশ্ন করছেন, তারপরে আবার প্রশ্ন করছেন, ঋষিরা চারটি প্রশ্ন করেন শুধু গোস্বামীর কাছে এবং তা তিনি উত্তর প্রদান করেন। প্রথম প্রশ্ন ছিল কেন কোথায় এবং কখন শ্রীমদ ভাগবত রচনা করা হয়েছিল, ভাগবতম সম্বন্ধে প্রশ্ন করে কখন, আগে যে আগের অধ্যায়ে বলেছেন, তৃতীয় অধ্যায়ে বলেছেন আগের ভাগে যে ধর্মকার স্মরণ গ্রহণ করেছে, ভাগবতমের স্মরণ গ্রহণ করেছে, এখন থেকে পরের অধ্যায়ে বলছেন যে ভাগবতের কথা বলছেন আপনি, এই ভাগবতম কবে কোথায় কার দ্বারা এবং কখন বা কেন রচনা করা হয়েছিল শ্রীমদ ভাগবত, এর পিছনে রহস্যগুলো তার উত্তর দেওয়ার জন্য করেছেন কি আবার তিনটে অধ্যায় 4, 5, 6, 7 এই চারটে অধ্যায় মোটামুটি আবার এই এখানে ইয়ে করছে আলোচনা করছে। উনি সেটা প্রথমে সুখদেব গোস্বামী পরীক্ষিত বলেন, শ্যামপ্রাস হচ্ছে ইয়ে ব্যাসদেবের আশ্রমের নাম। ভাগবতম অনেকবার আলোচনা হয়েছে না, ভাগবতম অনেক, যেমন বিদুর মৈত্রী সংবাদ আছে এরকম আছে, তো ভাগবতম যেমন ভাগবতমের পরম্পরাও আলাদা আছে, সুখদেব গোস্বামীর মাধ্যমে ব্যাসদের মাধ্যমে একটা আছে, আবার পরাশর মুনির বা যেটা ইয়ে মৈত্রী মুনি আছেন আমাদের দেখবো গিয়ে শিবের কি শিবের বর্ণনা আমার মনে আসছে না কোথায় পরম্পরা, তবে শঙ্করের পরম্পরা আসতে পারে না আমার মনে হয়, সেটা হতে পারে, সেটা একটা ইয়ে হতে পারে, কিন্তু মূলত উনি সেটা একটা কাহিনী আছে, একটা লীলা আছে, কিন্তু মূলত বলা হচ্ছে এটা তো আগের ইয়ে বলা হচ্ছে উনি জন্ম শুনেছিলেন, হ্যাঁ কিন্তু এখন বলা হচ্ছে উনি ব্যাসদেবের কাছ থেকে শিখেছে অধ্যয়ন করেছেন, এটা অধিতব্য ব্যাসদেবের কাছ থেকে অধিতবান, এটা একটা। আরেকটা হচ্ছে মৈত্রী ঋষির একটা পরম্পরা আছে, তিনি ওই শঙ্করের কাছ থেকে একটা পরম্পরা, পরাশর মুনি এরকম একটা পরম্পরা এসছে। তো এরকম ভাগবতম আবার নারদমুনির কাছে নরনারায়ণ ঋষিরা, নরনারায়ণ ঋষি চতুষ্কুমারদের কাছে একবার বলেছেন, এটা তৃতীয় স্কন্ধে শেষের দিকেও আলোচনা করা হয় ভাগবতমের বর্ণনা করা আছে, চতুষ্কুমারেরাও বলেছেন। এইভাবে তিনি বললেন ব্যাসদেব, তো তখন এখন বললেন ভাগবতম কবে রচনা করা হয়েছে এবং কেন রচনা করা হয়েছে, সেটা বর্ণনা করার জন্যে এর যে দৃশ্যপট বর্ণনা করার জন্য বা পটভূমি বর্ণনা করার জন্য এখন ব্যাসদেবের উপাখ্যান বলছে। একবার ব্যাসদেব তিনি সম্যপ্রাস নামক স্থানে তার আশ্রমে অধিক আশ্রমে হিমালয়ের ওখানে তিনি বসেছিলেন, তখন সরস্বতী নদীর তীরে, কিন্তু তিনি তার হৃদয়ে প্রসন্নতা অনুভব করছিলেন না, এক ধরনের অসন্তুষ্টি ছিল তার হৃদয়ে, কিন্তু বুঝতে পারছিলেন না কেন সেটি, কেন সেই অসন্তুষ্টি ছিল। তো তিনি চিন্তা করছেন যে আমি বেদ বিভাজন করলাম, অষ্টাদশ পুরাণ রচনা করলাম বা অন্যান্য শাস্ত্র বর্ণনা করেছি, এই উপনিষদ সমূহ, কেন আমি আমি কি বাকি রয়ে গেল এই অসন্তুষ্টি অনুভব করছি। তখন নিজে নিজেই বুঝতে পারছেন যে হয়তো আমি ভগবানের লীলা যথেষ্ট পরিমাণে বর্ণনা করিনি, এরকম তিনি চিন্তা করছিলেন। তখন সেখানে কার আবির্ভাব হলো, নারদমুনির আগমন হলো, তিনি এলেন। নারদমুনি আসার পর তিনি ব্যাসদেবকে জিজ্ঞেস করছিলেন যে কেমন আছেন আপনি বা আপনার কেমন চলছে, আশা করি আপনি ইয়ে আছেন, কুশল মঙ্গল আছেন, সাধারণ ব্যাপার সেবার বলছেন, তা আপনি কি মহান, আপনি জীবদের জন্যে অষ্টাদশ পুরাণ প্রদান করেছেন, শাস্ত্র বিভাজন করেছেন, এরকম বলছেন ব্যাসদেবের কাছে। তো তারপরে বলছে আপনি সবকিছু ঠিক তো, আপনার চিত্ত প্রসন্ন আছেন তো? তখন ব্যাসদেব বললেন আপনি ঠিকই ধরেছেন, আসলে আমি অসন্তুষ্ট আছি, চিত্তে প্রসন্নতা অনুভব করছি না। এর কারণ কি কৃপা করে আমাকে বলুন। নারদমুনি বললেন যে আপনি সমস্ত পুরাণ রচনা করেছেন, সবকিছু মহাভারত দিয়েছেন, সবকিছু বর্ণনা করেছেন, ঠিক আছে, আপনি ভগবান লীলাও দিয়েছেন মাঝে মাঝে, কিন্তু যথেষ্ট পরিমাণে, যথেষ্ট পরিমাণে আপনি সেটা বর্ণনা করেননি, যথেষ্ট পরিমাণে এবং সরাসরি ক্লিয়ারলি আর সাফিসিয়েন্টলি, স্পষ্টভাবে আর শুদ্ধভাবে স্পষ্টভাবে আর যথেষ্ট পরিমাণে আপনি বর্ণনা করেননি, নিরন্তর বর্ণনা করেননি আপনি, তো সেজন্যে এই জন্য এটি হচ্ছে। তাই তিনি বলছেন সেখানে যে মহান বিরক্তস্য, এই জনগণ বা সাধারণ লোকেরা তারা স্বভাবতই কি বিষয় আসক্ত, বিষয়ে বিষয় ভোগে আসক্ত, তারা তারা ভোগের প্রতি আসক্ত। তার উপর আপনি কি করেছেন, আপনি ধর্মের নাম দিয়ে, ধর্মের অজুহাত দিয়ে আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো শিখিয়েছেন তাদেরকে, শাস্ত্রে আপনি প্রদান করেছেন, আপনি লাইসেন্স দিয়ে দিয়েছেন তাদেরকে, আপনার লাইসেন্স নিয়ে এখন তারা আরো বেশি করে ভোগে প্রবৃত্ত হবে, বিষয়ের প্রতি প্রবৃত্ত হবে। ব্যাসদেব কেন এটা করেছেন, ব্যাসদেবের উদ্দেশ্য কি ছিল, তিনি সেটা ওই গ্রাজুয়াল প্রোগ্রেশন বলা হচ্ছে, ক্রমান্বয়ে ক্রমমুক্তির মধ্যে যেটা ক্রমান্বয়ে সেটার জন্য তিনি প্রদান করেছেন, যে ধীরে 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 একটার পরে একটা লেভেল অনাসক্ত হন। নারদমুনি থ্রো আউট মানে পুরো ভাগবত দেখতে পাবেন, তার শিক্ষা হচ্ছে এরকম সরাসরি শুদ্ধ মুক্তি করুন, তিনি কোনো মাধ্যম দেন না, অন্য কিছু অন্য কোনো ইয়ে দেন না, সিস্টেম দেন, উনি সরাসরি ভগবত ভক্তির পন্থায় যুক্ত, বাকি সব কিছু পরিত্যাগ করেন। সেজন্য তিনি কি করলেন, নারদমুনি বললেন তো আপনি কি করুন, পরমেশ্বর ভগবানের গুণমহিমা বর্ণনা করুন। তখন তিনি সেই শ্লোকগুলি বলছেন যে নয়াদ বচ্চিত্র পদম হরের বেশ জগৎ পবিত্রম প্রগৃণীত করেছি, সেই শাস্ত্র কি হয়, যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কথা আলোচনা হয় না সেই শাস্ত্র হচ্ছে কিসের মতো, তদ বায়সাম তীর্থ মুষন্তি মানসা, কাকেদের তীর্থের মতো, কাকদের তীর্থ কোনটা, ড্যাস্টবিন হচ্ছে কাকদের তীর্থ, যে শাস্ত্রে ভগবানের কথা আলোচনা হয় সেটা ডাক কাকেদের তীর্থ। আজকে আমরা আলোচনা করেছিলাম একটা ইয়েতে চৈতন্য ভাগবত থেকে, চৈতন্য ভাগবত থেকে বর্ণনা করছে, চৈতন্য মহাপ্রভু তার মায়ের কাছে বর্ণনা করছেন ভগবত তত্ত্ব জ্ঞান সচিমাতার কাছে, তিনি বলছেন কি যে শাস্ত্রে ভগবানের কথা বর্ণনা করা হয় না, ভগবানের ভক্তির কথা বর্ণনা করা হয় না, সেই শাস্ত্র পাষণ্ডত্ব পায়, পাষণ্ডত্ব লাভ করে, আর সেই শাস্ত্র শ্রবণ করা উচিত না। আমার কাছে এটা আছে, আমরা আজকে একটা ক্লাস করছিলাম, মহাপ্রভু বলছেন সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়, অন্য কিছু হলে তা পাষণ্ডত্ব লাভ করে। ইয়াস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তি দৃশ্যতে শ্রোতব্যম নৈব তৎ শাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং বলে। এটা জৈমিনী ভারতে অশ্বমেধিকে পর্বণী থেকে জৈমিনী ভারত তিনি বর্ণনা করছেন, অশ্বমেধ। এটা মনে হচ্ছে মহাভারতেরই শ্লোক, হ্যাঁ, জৈমিনী ভারতের মহাভারতেরই অশ্বমেধ পর্ব থেকে বলছেন। ইয়াস্মিন শাস্ত্রে পুরাণে বা যে শাস্ত্রে হরিভক্তির কথা বর্ণনা করা হচ্ছে না, সেই শাস্ত্র যদি সেই শাস্ত্র বলার জন্য যদি স্বয়ং ব্রহ্মাও আসেন, তারপরে বলা উচিত থাকে কি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এখন আসতে পারেন, আমরা শুনতে উৎসাহী না। স্বয়ং ব্রহ্মা যদি বলতে আসেন তারপরে শোনা উচিত না। এভাবে বলছেন যে শাস্ত্র ভগবানের ভক্তি আলোচনা করে না সেটা হচ্ছে কাকেদের বিপ্লব। পক্ষান্তরে তদ্বাক বিসর্গ জন্য তাহাকে বিপ্লব ইয়াস্মিন প্রতি শ্লোক অবদ্যে বক্তব্য নামানি অনন্ত সয়সংকি তানি ইয়ৎ শৃণবন্তি গায়ন্তে গৃণন্তি সাধু। কোন শাস্ত্র যদি ত্রুটিপূর্ণ থেকে থাকে, শাস্ত্র রচনা করতে কোনো ত্রুটি যদি থেকেও থাকে, তথাপি সেই শাস্ত্র যদি ভগবানের মহিমা বর্ণনা করা হয়, ভক্তির কথা বর্ণনা করা হয়, তাহলে কি হয়, সেই নির্মচ্ছর সাধুরা তারা কি করেন, তা পরমহংস সাধুরা সেখানে তার শ্রবণ করেন, কীর্তন করেন, গ্রহণ করেন, আনন্দ আস্বাদন করেন। শ্রীল প্রভুপাদ তার শ্রীমদ ভাগবতের শুরুতে তার ভূমিকাতে তিনি এই শ্লোকটা প্রত্যেকটা কোণে এই শ্লোকটা প্রদান করেছেন। কেন ওটা দিয়েছেন, যে তিনি বলছেন আমরা এখন ইংরেজি ভাষা রচনা করছি ভাগবত, এটা আমাদের বিদেশি ভাষা, আমাদের মাতৃভাষা না, স্বভাবত এটা রচনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হতেই পারে। অনেক গ্রামারের পণ্ডিতরা এটা অনেক ওনা বলেন যে এখানে অনেক ভুল আছে, ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এই সেই প্রভুপাদ শিষ্য থেকে বলেছেন ইংরেজি যারা, ঠিক আছে তোমরা গ্রামাটিক্যাল কিছু থাকলে তোমরা এটা এডিট করতে পারো, ঠিক করতে পারো, কারেকশন করতে পারো। তো এইভাবে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে সেখানে, জাগতিক বিচারে নির্ভুল না সেটা, কিন্তু তথাপি এর উদ্দেশ্য হচ্ছে মহৎ, পারমার্থিক বিচারে। উনি তার ভক্তদেরকে বলে দিয়েছিলেন, শিষ্যরা এডিট করছে, একজন ভক্ত ছিলেন হয়গ্রীব প্রভু, প্রফেসর হাওয়ার্ড, ইংলিশের প্রফেসর ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি মনে হয় ইউনিভার্সিটিতে, ওনাকে বলেছিলেন এডিট করতে, উনি টাইপ করছিলেন, এডিট করছিলেন। তো বলছে তুমি ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক হলে তবেই শুধু এডিট করো, অন্য কোনো কিছু এডিট করো না, আমার কথা এডিট করো না। তো সেই গ্রামাটিক্যালের দিক থেকে হয়তো, ব্যাকরণগত দিক থেকে এটা হয়তো ভুল ত্রুটি আছে, কিন্তু পরমার্থ বিচারে সেখানে কোনো ভুল নেই, তত্ত্ব বিচারে। সেজন্য সেই শাস্ত্র, সেজন্য বলছেন সে পরমহংস সাধুরা তা আদর করেন, গ্রহণ করেন। সেজন্য বলা হচ্ছে, সেটা বর্ণনা করছে সুখদেব, নারদমুনি বর্ণনা করলেন ইয়ের কাছে, ব্যাসদেবের কাছে, যে আপনি, তারপরে আর বর্ণনা করছেন ভগবত ভক্তি সম্বন্ধে বর্ণনা করছেন, অধ্যায়টা অত্যন্ত সুন্দর, পঞ্চম অধ্যায়, দুষ্কর্ম অপ্যাচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম কুতো পুনঃশেষপদ অভদ্রম ঈশ্বরে ন চার্পিতাম কর্ম তদপ্য কারণম। যে তিনি বলছেন নৈষ্কর্ম, প্রথমে আছে ভোগ করা, আমরা আলোচনা করেছি প্রথমে ভোগ করা, এই জগতে ভোগ করা, আমি যা পাই ঋণম কৃত্বা ঘৃতম পিবেদ যাবৎ জীবেদ সুখম জীবেদ ভস্মী ভূতস্য দেহস্য কুত কিং পুনরাগমন উঠবে। এটা হচ্ছে সেই বিষয়াসক্ত বা মা ইয়েদের ভোগীদের মতবাদ, চার্বাক এদের মতবাদ, ঋণ করে ঘি খাবার তাদের হচ্ছে মতবাদ, হচ্ছে এই জগতে ভোগ করা, তারপর পরজন্মের কথা, পরজগতের কথা চিন্তা করছে না তারা, এটা হচ্ছে একদম নিচের লেভেলে। তার উপরের লেভেল হচ্ছে কর্ম করা, সকাম কর্ম করা। এরা এদের লক্ষ্য কি, ওনাদের লক্ষ্য হচ্ছে না যে আমরা পরবর্তী ইয়েতে যাব, এখানে আমরা ভোগ করছি, এখানে আমরা পুণ্য কর্ম করি, তাহলে পুণ্যের ফলে আমরা পরবর্তী স্বর্গে গিয়ে আমরা ভোগ করতে পারি। এটা হচ্ছে ভোগী থেকে একটু উপরে, ভোগী থেকে কর্মী হচ্ছে উপরের লেভেলে, না এটা মোক্ষ না, এটা হচ্ছে এটা কর্ম, এটা এটাও ভোগ করা, এটাও ভোগ করা, কিন্তু এটা পরবর্তী জন্য, এটা ভক্তি। একটা ভক্তি হচ্ছে এই জগতে ভোগ করা, এখন ইনস্ট্যান্ট প্রেয় আর সেয় বলা হচ্ছে, একটা ইনস্ট্যান্ট ভোগ করা, তাৎক্ষণিকভাবে যা পেলাম আমি, কোনো কিছু বাদ বিচার না করে পশুর মতো। আর এর উপরের যে ভক্তিটা হচ্ছে, এটা হচ্ছে এখন আমি কঠোর কৃচ্ছ সাধন করি বা এখন আমি পুণ্য অর্জন করি, দান যাগ যজ্ঞ তপস্যা করি, তাহলে পরবর্তীতে গিয়ে আমি ইয়ে লাভ করতে পারবো। ভোগ করতে পারবে, এটা হচ্ছে উপরের লেভেল। আর এর উপরের লেভেল হচ্ছে কি, নিষ্কাম কর্ম বা জ্ঞান যোগ, নিষ্কাম কর্ম জ্ঞান যোগ। এখানে সমস্ত কিছু পরিত্যাগ করে জ্ঞান অর্জন, তাদের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা। বলছেন সেই নিষ্কাম কর্ম নৈষ্কর্ম, সেই নিষ্কর্ম বা তার উপরে নিষ্কাম এবং নৈষ্কর্ম, সেটা সেই স্তরেও যেখানে জাগতিক ভোগের কোনো ইয়ে নেই, কোনো বিচার নেই, জাগতিক ভোগের কোনো বিচার নেই, সেই নৈষ্কর্ম আত্ম উপলব্ধির জ্ঞান বলা হচ্ছে। আমি দেহ নয় আমি আত্মা, ব্রহ্ম উপলব্ধির কথা বলা হচ্ছে। সেই শাস্ত্র যদি বা সেই স্তরে আত্ম উপলব্ধির কথাও শাস্ত্র যদি সেখানে ভগবানের কথা বর্ণনা না করে তাহলে সেটাকেও ইউজলেস বলা হচ্ছে, শ্রমহীন। নিষ্কর্মম অপ্যাচ্যুত ভাব বর্জিতম, অচ্যুত ভাব বর্জিতম, যদি অচ্যুত ভাব, অচ্যুত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভাব বা তার ভাবনা থেকে বর্জিত হয় তাহলে কি হয়, ন শোভতে, কোনো শোভা পায় না, এর কোনো শোভা নেই, এটা পরিত্যাজ্য বর্জন করা উচিত। ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম, তাহলে যদি সেই নৈষ্কর্ম স্তরে নিষ্কাম স্তরে সে আত্মগুলোর জ্ঞান যদি বলা হচ্ছে রিজেক্ট করা হচ্ছে, পরিত্যাগ করা হচ্ছে, ভগবানের ভক্তি করা হচ্ছে না বলে, তাহলে জাগতিক ভোগের আর কি কথা আছে, তুলনা করা হচ্ছে দুটার মধ্যে। ওই ওই লেভেলে যাওয়ার পরেও মনে করুন, এটা উদাহরণ হিসেবে মনে করুন, এখানে একটা কিছু ইয়ে হবে, মন্দিরে একটা প্রোগ্রাম হচ্ছে, অভিষেকের সময় অভিষেক হবে মন্দিরে, ভগবানের জন্মাষ্টমী হিসেবে বা ভোর পূর্ণিমা হিসেবে, খুব এখানে সিকিউরিটি করাটাই, কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কেবল সন্ন্যাসীরা অভিষেক করছেন বা কয়েকজন সিনিয়র ভক্তরা সিলেক্ট করা আছে, ওনারা অভিষেক করবেন গিয়ে। তো এখন আমি, আপনি বললেন ঠিক আছে, আমি বললাম আমি যাবো সেখানে, আরেকজন হয়তো সিনিয়র ভক্ত, মনে করেন কোনো মন্দিরের প্রেসিডেন্ট আছেন, মায়াপুরের প্রেসিডেন্ট কেউ একজন আছেন বা একজন ডিপার্টমেন্ট হেড, তিনি গেছেন, তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আমাকে কীভাবে ঢুকতে দেওয়া হবে সেখানে, কিন্তু প্রশ্নই আসে না। এখানে তুলনা দেখানো হচ্ছে, একইভাবে উদাহরণ দেওয়া হচ্ছে বা বিষয় বলা হচ্ছে যে নৈষ্কর্ম স্তরে আত্ম উপলব্ধির জ্ঞান পর্যন্ত বর্জন করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, তাহলে জড় ভোগের কথা কোনো প্রশ্নই আসে না। একইভাবে প্রথম স্কন্ধের শেষের দিকে আলোচনা করছিলেন, তুলয়াম লোভে নাপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত ভক্ত সঙ্গী সঙ্গস্য মর্তনাম কি মতাশিষ, ভগবত ভক্তদের অল্প সঙ্গ তার ফলে কি হয়, স্বর্গলোক পর্যন্ত বা মোক্ষ লাভ পর্যন্ত তুচ্ছ হয়ে যায়, তাহলে জাগতিক ভোগ সুখ সমৃদ্ধি এটা কোনো প্রশ্নই আসে না, এটা অত্যন্ত নিচের লেভেল, এতে গণায় ধরা হচ্ছে না বা গণনাই করা হচ্ছে না এখানে। এই ছিল এই সেকশন। তারপর নারদ মুনি এটা বলার পরে আরো তিনি বললেন ভক্তি গোযোগ সম্বন্ধে, একটা চর্মম চরণাম ভুজম্বরের এই সমস্ত শ্লোকগুলি বলতেন এই ইয়েতে, তৎসৈব হেতে প্রয়ত বৌবিধম, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রতিষ্ঠা করেন পঞ্চম অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে। তারপর তিনি তার উদাহরণ দেওয়ার জন্য তিনি ওই পঞ্চম অধ্যায় এখানে বলতে ভক্তিযোগের মহিমা বর্ণনা করছে, ভক্তিযোগের ফলে কি হয়, কেউ চিন্ময়ত্ব লাভ করতে পারে। তার উদাহরণ দেওয়ার জন্য তিনি কার কথা বললেন, নিজের কথা বললেন, উদাহরণস্বরূপ আমার নিজের জীবন। তখন তিনি বললেন কিভাবে পূর্বের জন্মে তিনি দাসীপুত্র ছিলেন, সেখানে ভক্তি বেদান্তরা সেই সাধুরা পরমবংশ বৈষ্ণবরা ছিলেন, সেখানে 4 মাস তিনি তাদের সেবা করতেন, উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন এবং তাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছিলেন। তারপরে কি হলো, তারপরে তারা তাকে সেই ভগবানের ভক্তি দীক্ষা প্রদান করলেন, নাম প্রদান করলেন, তারপর তারা চলে গেলেন। তখন তিনি ভগবানের কথা স্মরণ করতে লাগলেন, তার মা তখন দেহ ত্যাগ করলেন, তারপর তিনি ভগবানের ভক্তি করতে বেরিয়ে গেলেন, তাদের সেখানে পর্যন্ত ভগবানের ভক্তি করছেন, হৃদয়ে ধ্যান করছেন, তখন ভগবান সেখানে প্রকট হলেন, সেখানে দর্শন দিলেন, তারপর আবারও প্রকট হয়ে গেলেন। তো এইভাবে নারদমুনি তিনি যখন দেহ ত্যাগ করলেন বা চিন্ময় দেহ লাভ করলেন তখন, তো এটা বললেন তখন তিনি ব্যাসদেবের কাছে, নিজের কাহিনীর মাধ্যমে এই তত্ত্ব প্রতিষ্ঠা করলেন যে ভগবানের ভক্তির মাধ্যমে কিভাবে চিন্ময়ত্ব লাভ করা যায়। তারপরে তাকে ইয়ে করলেন যে তুমি ব্যাসদেবকে বললেন যে আপনি শ্রীমদ ভাগবত রচনা করুন বা ভগবানের মহিমা রচনা করুন, বলার পর তিনি চলে গেলেন। তারপর তখন ব্যাসদেব শ্রীমদ ভাগবত রচনা করলেন এবং তিনি তার পুত্রকে শিক্ষা প্রদান করলেন, সেটা বর্ণনা করা হয়েছে। এই ছিল অধ্যায় 6 এবং 7 এর শুরুতে কিছুটা। অধ্যায় 6 এবং 7-এর শুরুতে। হ্যাঁ, 7-এর প্রথমে কিছু কয়েকটা শ্লোকে ব্যাসদেবের সমাধি দর্শন বর্ণনা করা হচ্ছে। সমাধি থেকে তিনি কি দর্শন করেছিলেন, কি কি দর্শন করেছিলেন তিনি সমাধিতে? ভগবানকে দর্শন করেছিলেন, জীবকে দর্শন করেছিলেন, আর ভগবানের পেছনে আছেন মায়াদেবী, এবং এই মায়া থেকে পরিত্রাণের উপায় স্বরূপ ভক্তিযোগকে দর্শন করেছিলেন। তখন তিনি সেই ভক্তিযোগ বর্ণনা করে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র রচনা করেছেন। শ্রীয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় অপহা। সেই ভক্তিযোগ সম্বন্ধে শ্রবণ করার ফলে কি হয়? শোক মোহ ভয় এই তিনটাই আমরা তৎক্ষণাৎ মুক্ত হতে পারি। এবং এই ভক্তি হচ্ছে এতটা মহত্বপূর্ণ, ভগবানের ভক্তি করা, ভগবান হচ্ছে এত, তার গুণ হচ্ছে এত আকর্ষক। 7 নম্বর শ্লোকে বলছেন, 10 নম্বর শ্লোকে বলছেন কি, এমনকি আত্মারামেরাও তার প্রতি আকৃষ্ট হন। আত্মারামশ্চ মুনয়ঃ নির্গ্রন্থে অপি উরুক্রম উর্বন্তি হয়তো কিম ভক্তি ইত্থম ভূত গুণহরি। আত্মারাম ব্যক্তিরা পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হন, এই ভগবানের ভক্তির প্রতি, ভগবানের চরণ কমলের প্রতি। তারপর এটা বলার পর এখন দ্বিতীয় প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন গেল কেন, কোথায় এবং কখন শ্রীমদ ভাগবত রচনা করা হয়েছিল, এর পেছনে অনুপ্রেরণা কি ছিল, এটা গেল এই এই সেকশন, এই প্রশ্নের উত্তর। এটা চতুর্থ অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলা হয়েছিল। তার চতুর্থ অধ্যায়ে আরো প্রশ্ন করা হয়েছিল, কি সেই প্রশ্ন ছিল? এখন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলুন। আমরা শুনেছি শ্রীমদ ভাগবতম পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মধ্যে আলোচনা হয়েছিল। সেই পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আমাদেরকে বলুন, একটু আশ্চর্যজনক দাঁড়িয়ে, তস্য জন্ম মহাশ্চর্যম, তার জন্ম মহা আশ্চর্যময়, তার কর্মও মহা আশ্চর্যময়। জগতে আর কতজন আছে এরকম আশ্চর্যময় জন্ম হয়েছে, যে তিনি মাতৃগর্ভে ভগবানের দর্শন লাভ করেছেন, ভগবান তাকে রক্ষা করেছেন মাতৃগর্ভ থেকে, তস্য জন্ম মহা আশ্চর্যম। তারপর তার কর্ম হচ্ছে আশ্চর্য জন্ম রকম, কিরকম? কলিকে দণ্ডদান করেছেন তিনি, কতজন এরকম আছে কলিকে দণ্ডদান দিয়েছে না, এটা হচ্ছে আশ্চর্যজনক। তার জন্ম আর আশ্চর্যজনক, কর্ম আশ্চর্যজনক, এবং তার মৃত্যু আশ্চর্যজনক। কিভাবে? তিনি তার মৃত্যুর কথা আগে থেকে জেনে ফেলেছিলেন, আগে থেকে প্রস্তুতি হওয়ার সময় দেওয়া হয়েছিল তাকে, প্রিপারেশন টাইম, 1 সপ্তাহ পরে আপনার হরে কৃষ্ণ। তো সেজন্যে উনি জন্ম আশ্চর্যজনক, কর্ম আশ্চর্যজনক, তার মৃত্যু আশ্চর্যজনক, তার সম্বন্ধে বলুন, তার সম্বন্ধে শোনার ইচ্ছা হচ্ছে আমাদের। এরকম যখন কোনো স্টোরি ব্রেকিং নিউজ যখন আসবে না, সবাই উৎসাহ লাভ করে কি হয়েছে সেখানে সেই ব্যক্তি সম্বন্ধে। পরীক্ষিত মহারাজ সম্বন্ধে শুনতে চাই আমরা, তার জন্ম এবং কার্যকলাপ সম্বন্ধে বলুন। তো তার এই উত্তর প্রদান করার জন্য তিনি এখন 7ম অধ্যায় আবার শুরু করছেন, 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত তিনি শুরু করছেন তার জন্ম সম্বন্ধে বলার জন্য। এখন আমাদের যেরকম হয়, কাউকে যখন কোনো প্রশ্ন করা হয়, তখন হয় অনেক সময় হয় কি, বক্তা প্রশ্নের উত্তর দিতে 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 অন্য একটা বিষয়ে চলে যান, মূল বিষয়টা বিষয়চ্যুত হয়ে যান, হয়তো একটা ফ্লো, একটা ধারা বাহিক অন্য বিষয়ে চলে যান। বা একজন জোকস বলেছিল এরকম, যে একটা ছাত্র সে রচনা শিখে গেছে স্কুলে, গরুর উপরে রচনা শিখে গেছে। হ্যাঁ, গরুর উপরে রচনা শিখে গেছে, গরু কীরকম বলে এটা। এখন স্কুলে গিয়েছে, টিচার বলছেন ঠিক আছে তুমি নদী সম্বন্ধে রচনা, একটা রচনা লিখো, বলো নদী। তো বলছে আর নদী খুব বিশাল, নদীতে অনেক জল আছে, নদী খুব ওখানে ও খুব ভালো, এবং আমার গ্রামের বাড়িতে নদী আছে, নদীর পাড়েই আমার বাড়ি, বাড়িটা খুব সুন্দর, বাড়িতে একটা গোশালা আছে, গোশালায় গরু আছে, গরুর 4টা পা, 1টা লেজ আছে, 2টা চোখ আছে, 2টা শিং আছে, গরু খুব সুন্দর, খুব উপকারী প্রাণী, গৃহপালিত পশু, আমাদের দুধ দেয়, গোবর দেয়, অনেক ভালো। অনেক বলে আরে নদী সম্বন্ধে বললাম, গুরু সম্বন্ধে বলা শুরু করেছি। আবার বলে ঠিক আছে তুমি অন্য একটা কিছু, যেমন যাই হোক এরকম একটা আরেকটা বলতে গেছে, হ্যাঁ শ্মশান, যেমন যাই হোক শ্মশানের মধ্যে বলতে এরকম বলতে বলতে, না আমার বাড়ির পাশে শ্মশান আছে, বাড়িটা ভালো, বাড়ির পাশে একটা গোশালা আছে, গোশালায় গরু আছে। তো মূল কথা হচ্ছে, কেন বলছি এটা, যে যেটা জানে সেটাই বলে, ঠিক না? তো যে যার প্রতি আসক্ত, যাকে ভালো লাগে তার সম্বন্ধেই বলে, আপনি যাই বলুন না কেন, ঘুরে ফিরে ওখানেই চলে আসে। আমাদের ভক্তরা যেরকম লেকচার দিতে গেলে কি হয়, যাই প্রশ্ন করুন না কেন, ঘুরে ফিরে ওই ভক্তি আর করুন, ঘুরে ফিরে হরিনাম জপ করুন, ওইটা ঘুরে ফিরে এখানে যুক্ত করে দেওয়া হয়। তো এইভাবে সুখদেব গোস্বামী তিনি হচ্ছেন কি পরমহংস ভক্ত ভগবানের, তিনিও কি হচ্ছে সুযোগ পেলেই বলছেন কি তিনি ভগবানের কথা বলা শুরু করছেন, কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলাগুলি, কৃষ্ণের চরিত্র আলোচনা করা শুরু করছেন। তো এখন প্রশ্ন কি ছিল পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে বলুন। সেটা বলার জন্যে অনেক সময় বলা হয় ঠিক আছে একটা এটা কেন করেছেন আপনি, এই কাজটা কেন করেছেন, বা কিভাবে এমন এক দুর্ঘটনা হলো, বা এরকম কখন বলার না অনেক আগের কথা, অনেক আগে এরকম একটা ইয়ে ছিল বা এই রাজা ছিল, অনেক কাহিনী বলা শুরু করে তিনি এই পরীক্ষিত মহারাজের জন্ম বলতে গিয়ে তিনি কাহিনী বলা শুরু করেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধের কাহিনী, কুরুক্ষেত্র যুদ্ধে কি হয়েছিল, যখন পাণ্ডবেরা জয়লাভ করবে তখন শেষের দিকে কি হয়, অশ্বত্থামা গিয়ে ঘুমন্ত পাণ্ডব বা পুত্রদের হত্যা করে, আর তখন অর্জুন সেই অশ্বত্থামার পিছনে ইয়ে করেন, ছুটেন তাকে ধরার জন্য ধাবন করেন, তাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসার পর সেখানে বিতর্ক হয়, হ্যাঁ দণ্ডদানে, তো দ্রৌপদী বলেন না একে ছেড়ে দিনে গুরুপুত্র, গুরুপুত্র কখনো বদ্ধ নয় আমাদের দ্বারা, আমি চাই না, আমি যেরকম মাতৃ স্নেহে বা আমার আমাদের আমার সন্তান বিয়োগের জন্য আমি কান্না করছি, আমি চাই না যে অশ্বত্থামার মাতা কৃপি তিনি এরকম কান্না করুন, আমি চাই না সেটা। আবার যুধিষ্ঠির এটাকে সমর্থন করছে কিন্তু করছেন, কিন্তু ভীমসেন তিনি বলছেন না একে এখনই হত্যা করা উচিত, এ আমাদের পুত্র হচ্ছে আততায়ী, একে হত্যা করা উচিত, ঘটনার মধ্যে পড়েছেন। কৃষ্ণ এখন আগে একবার বলছেন হত্যা করা উচিত, একবার বলছেন হত্যা করা উচিত না, মানে কৃষ্ণ দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছেন অর্জুনকে, তখন কৃষ্ণ বলছেন কি তোমাকে আমাদের দুই পার্টিকেই সন্তুষ্ট করতে হবে অর্জুন। তখন অর্জুন পড়লেন কি কৃষ্ণ অর্জুনকে ইঙ্গিত দিলেন, তখন অর্জুন সেই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কি অর্জুন শাস্ত্রে বলা হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী যে অশ্বত্থামার মস্তকে মণি আছে একটা, জন্মগ্রহণ করেছিল সে, ওই মণি কেটে দেওয়া মানে কি তা তাকে হত্যা করার সমান। ভীম বলছে হত্যা করো, দ্রৌপদী বলছে হত্যা করো না, মণি কাটার ফলে কি হলো, একদিকে হত্যাও করা হলো আবার দিকে হত্যা নাও করা হলো, এইভাবে তিনি তাকে অশ্বত্থামাকে এরকম করে ছেড়ে দেওয়া হলো। তো অশ্বত্থামা ছেড়ে দেওয়ার পরে কি হলো, আবার রেগে যায়, আবার করে সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ইয়ের প্রতি, উত্তরার গর্ভের প্রতি, উত্তরার গর্ভে, তখন সে অশ্বত্থামা চলে যায় এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, আর ভগবান তখন সেখান থেকে সেই হস্তিনাপুর পরিত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, হস্তিনাপুর ছেড়ে তিনি ইয়েতে চলে আসবেন, দ্বারকায় চলে আসবেন, সেই প্রস্তুতি নিচ্ছিলেন। কখন হঠাৎ করে কে এলো, উত্তরা, এই সপ্তমধ্যায় গেলো এরকম, অশ্বত্থামার দ্রোণপুত্র দণ্ডিত সপ্তমধ্যায় শেষ, অষ্টমধ্যায় শুরুতে এরকম তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, উত্তরা হঠাৎ করে দৌড়ে এলেন, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নানুবদ্বদ অয়ম পশ্বে যত্র মৃত্যু পরস্পর, হে পরমেশ্বর ভগবান আপনি হচ্ছে আমাকে রক্ষা করুন, আপনি হচ্ছে মৃত্যুও আপনাকে ভয় করে, দেব দেব জগৎপতে আপনি জগতের প্রতি, সমস্ত দেবদেবের প্রতি আপনি মহাদেব রক্ষা করুন, কি হয়েছে সে ব্রহ্মাস্ত্র আমার গর্ভের প্রতি ছুটে আসছে, আপনি আমার গর্ভাস্ত্র সন্তানটাকে রক্ষা করুন। ভগবান তিনি চেয়েছিলেন তার ভক্ত পাণ্ডবের রাজা হন, রাজ্য শাসন করুন, পৃথিবী শাসন করুন, সবাইকে ভগবত ভক্তিতে উৎসাহিত করুন, এবং পরীক্ষিত মহারাজ সেই পাণ্ডবদের বংশধর, তিনিও তিনি এরকম সেই বংশ রক্ষা করেন এবং বিশ্ব পরিচালনা করেন, রাজা রাজভার দেখভাল করেন। তিনি তখন মাতৃগর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেন, তার সুদর্শন চক্রের দ্বারা গর্ভকে আবরণ করেন, সেই ব্রহ্মাস্ত্রকে তিনি নাশ করে ছিন্ন করেন, এভাবে পরীক্ষিত মহারাজ জন্ম হয়, অষ্টমধ্যায় শুরুতে তার জন্ম হয়। এখন তারপরে কি হয়, শেষ করলেন তিনি পরীক্ষিত মহারাজ রক্ষা করলেন, তারপর বললেন ঠিক আছে এখন আমি যাই, আগে একবার দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন উত্তরা চলে এলেন, রক্ষা করলেন বলে এখন যাই, রথে উঠলেন, এখন কি হলো, এখন কুন্তী মহারানী চলে এলেন, কুন্তী দেবী, তিনি এসে কি করলেন, তিনি প্রার্থনা করা শুরু করলেন ভগবানের কাছে, কুন্তী দেবীর প্রার্থনা, সুন্দর সুন্দর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন ভাগবতের, ভাগবত তুমি অনেক প্রার্থনা আছে, তার অনেক ভক্তের প্রার্থনা করেছেন, তার মধ্যে অন্যতম একটি সর্বাধিক জনপ্রিয় বা পঠিত আমরা বলতে পারি আলোচিত প্রার্থনা হচ্ছে সেকশন হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। তিনি কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, শুরু থেকেই ভগবত তত্ত্ব বর্ণনা করছেন। তথাপি পরমহংসা নাম নিনাম বলাত্মনাম, যে আমি আপনি হচ্ছেন সেই পরমহংসদের দ্বারা জ্ঞাত, আমার মতো অল্প অল্প জ্ঞান সম্পন্ন স্ত্রীলোক হিসেবে জানতে পারি আপনাকে। তারপর নলস্য সে মূর ঋষা নটনাট্য ধরো গেথা, আপনি হচ্ছে একজন নাট্যকারের মতো, নাট্যকার যেরকম অভিনেতা যেরকম বিভিন্ন সাজিয়ে আসেন তাকে বোঝা যায় না, এরকম আপনি নটবৎ অভিনয় করছেন, আপনাকে সাধারণ ব্যক্তিরা বুঝতে পারবে না। এবং আপনার লীলা হচ্ছে বিড়ম্বনাদায়ক, কারণ সাধারণ মানুষ তা বুঝতে পারে না। চিত্রপ্রদম হরের ইয়শ তাবেহ মানস্ব নিরাম বিড়ম্বনম, এটা হচ্ছে আপনার জন্ম কর্ম কোনো কিছু বোঝা যায় না। তারপর আরো বলছেন যে আপনি কিভাবে কৃষ্ণয় বাসুদেবায় দেবকী নন্দন আয়চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমনম, আমি সেই গোবিন্দ নন্দন গোবিন্দকে আরাধনা করছি, প্রণাম জ্ঞাপন করছি, যশোদানন্দন দেবকী নন্দন বাসুদেব বসুদেব মন্ত্রীকে আমি প্রণাম জ্ঞাপন করছি। নম পঙ্কজনা ভায় নম পঙ্কজনা মালিনে, আমি সেই পঙ্কজন আভি পঙ্কজ মালিনী ভগবানকে প্রণাম করছি। তারপর তিনি স্মরণ করছেন কিভাবে ভগবান আপনি আমাদেরকে রক্ষা করেছিলেন, আমাদের বিষ আমাদের আমার পুত্রকে বিষ দেওয়া হয়েছিল তাকে আপনি রক্ষা করেছিলেন, অগ্নিগৃহের প্রদান করা হয়েছিল সেখানে আপনি রক্ষা করেছিলেন, তারপরে সেই অসৎসবায়াম অসৎসবায় রক্ষা করেছিলেন। এরকম আপনি আপনার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আপনি আমাদের রক্ষা করেছেন, সেই সমস্ত কিছু আপনি দেবকে কীভাবে রক্ষা করেছেন কৃপা প্রদর্শন করেছেন সেরকম বললেন। তারপর আরো বললেন যে ভগবান তো ভগবান কিভাবে জানা যায়, ভগবানকে জানার একমাত্র উপায় হচ্ছে ভগবানের ভক্তি দ্বারা, অকিঞ্চন বিক্রায়। তার আগে বলছেন যে চারটা জিনিস যা হচ্ছে ভগবানের ভক্তি দেওয়া ভগবানকে জানার প্রতি প্রতিবন্ধক, সেই চারটা জিনিস জন্ম ঐশ্বর্য সুত শ্রী, উচ্চকুলে জন্ম অনেক ঐশ্বর্য, সুত মানে হচ্ছে অনেক বিদ্যা, এবং শ্রী মানে হচ্ছে সৌন্দর্য অনেক সৌন্দর্য, জন্ম ঐশ্বর্য সুত শ্রী এই চারটা জিনিস লক্ষ্মীদেবী পূজা শ্রী শ্রী এখানে ইয়ে বলা হচ্ছে সৌন্দর্যকে বলা হচ্ছে। ওই চারটা হচ্ছে ভক্তির মতো শত্রু, চারটার ফলে কি হয় এধ মান মদহ পুমান, মদহ অর্থাৎ অহংকার চলে আসে জীবের, অহংকারী হয়ে কি হয় ভগবানের কাছে শরণ গ্রহণ করতে পারে না জীব, ভগবান এই সমস্ত যাদের এই সমস্ত কিছু তাদের দ্বারা জ্ঞাত হতে পারেন না ভগবান সচরাচর। তিনি কার দ্বারা জ্ঞাত, অকিঞ্চনে গোচরম, অকিঞ্চন মানে কি আমরা আলোচনা করেছিলাম যে শুধুমাত্র দরিদ্র হওয়া মানে অকিঞ্চন না হলে কি যা যিনি ভিক্ষা করছেন রাস্তায় তিনি আরো ভগবানের বড় ভক্ত হয়ে যাবেন, কিন্তু না, অকিঞ্চন মানে হচ্ছে আসক্তি রহিত মমত্ববোধ রহিত। তো কেউ যদি তার অনেক ধন সম্পদ থাকতে পারে তথাপি তিনি সে তার প্রতি আসক্ত না হন বরং ভগবানের প্রতি আসক্ত হন তখন তিনিও অকিঞ্চন হতে পারে। তিনি যেমন আমাদের পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন, তার পোশাক বেশ পোশাক ছিল রাজার মতো, তিনি ভগবানের মহান ভক্ত অন্তরঙ্গ ভক্ত ছিলেন, সেরকম অকিঞ্চন মানে হচ্ছে যিনি আসক্তি রহিত। ভগবান হচ্ছেন সে অকিঞ্চনদের সম্পদ, নম অকিঞ্চন বিত্তায়, অকিঞ্চন ভক্তদের বৃত্ত বলা হচ্ছে ভগবানকে, তাদের সম্পদ স্বরূপ নিবৃত্ত গুণ বৃত্ত, এরকম ভগবানের বর্ণনা করা হচ্ছে ভগবান কিরকম তাদের দ্বারা জ্ঞাত হন। তারপরে ভগবানের গুণ মহিমা সম্বন্ধ ভক্তি যুগের কথা বর্ণনা করা হচ্ছে, শৃণবন্তী গৃহন্তী গায়ন্তী অভিকৃষ্ণ সা স্মরন্তী নন্দন্তী তাবে হিতম জনা তয়েব পশ্যন্তি অচিরেণ তাবকম অবপ্রদা প্রবাহম স্মরতাম। ভগবানের গুণ মহিমা শ্রবণ করা কীর্তন করা এবং স্মরণ করা অন্যরা তা করলে তাতে আনন্দ লাভ করা, নন্দন্তি তাবে হিতম জনাহা। তো সেটাই হচ্ছে সেই ভক্তের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং অচিরেই তিনি সেই ভগবানের পরম পদ লাভ করতে পারেন। অন্য কেউ কীর্তন করতে করলে সেটা উৎসাহিত শোনা উচিত গ্রহণ করে ইয়ে করা উচিত। তো সেই জন্যে সেটা বললেন কুন্তি মহারাজের প্রার্থনা, এরকম বলে অষ্টম অধ্যায় গেল কুন্তি মহারাজের প্রার্থনা করে। এখন নবম অধ্যায়ে এখন বলে ঠিক আছে এখন আমি চলে যাব না, তার প্রার্থনা শোনার পর তখন আবার যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি কৃপা করে থাকুন কিছুকাল এখানে। আর তাছাড়া যুধিষ্ঠির মহারাজ তখন তিনি আবার বিমর্ষ অনুভব করছিলেন, কেন তিনি ভাবছিলেন এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, এত সৈন্য নিহত হলো, তিনি বলছেন এর জন্য আমি দায়ী। যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি হচ্ছি দায়ী, কারণ আমার জন্য এই যুদ্ধ হয়েছে। তখন কৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করলেন, তিনি সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, তিনি তারপরেও তিনি শান্ত করলেন না। ব্যাসদেব ছিলেন, ব্যাসদেব তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, তারপরেও তিনি শান্ত হলেন না। তখন কি করলেন, আসলে কেন এটা হয়েছিল এরকম, কারণ ভগবান চেয়েছে তার আরো হায়ার প্ল্যান ছিল। কি প্ল্যান সেটা, না তিনি সরসজ্জা সেই ভীষ্মদেবের কাছে নিয়ে যাবেন এবং সেই সরসজ্জা সেই ভীষ্মদেবের দ্বারা তাকে তত্ত্বকথা বা তত্ত্বজ্ঞান প্রদান করাবেন। তখন তার কাছে নিয়ে গেলেন, বিষ্ণুদেবের কাছে নিয়ে গেলেন যুধিষ্ঠির। হ্যাঁ সেটাই সেটাই, সেটাই দেখানোর জন্য যে বিষ্ণুদেবের যে মহান পদ বা তার যে অবস্থান স্থিতি দিব্য স্থিতি সেটা দর্শন করতে, যুদ্ধ করলে ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করলেও তিনি যে একজন মহাজন সেটা প্রতিষ্ঠা করার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সেখানে। সেখানে যাওয়ার পর তিনি সেখানে ভীষ্মদেব নবম অধ্যায় যে ভীষ্মদেব তাকে উপদেশ প্রদান করলেন, যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা প্রদান করলেন। তিনি সেখানে কাল সম্বন্ধে বর্ণনা করতে লাগলেন, কালের প্রভাব কীরকম, কালের প্রভাবে এমনকি ভগবানের ভক্তরাও দুঃখ কষ্ট অনুভব করছেন, কষ্ট মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে এইভাবে তিনি বললেন মহারাজ সান্ত্বনা দিলেন, তারপর তিনি প্রার্থনা করলেন ভীষ্ম স্তুতি, আর একটা বিখ্যাত গুরুত্বপূর্ণ স্তুতি ভগবানের কাছে প্রার্থনা করলেন ভীষ্মদেব। তারপর তার মহাপ্রয়াণ হলো, মহাপ্রয়াণের পর তার দেহ সৎকার করে যুধিষ্ঠির মহারাজ ফিরে এলেন হস্তিনাপুরে এবং গান্ধারী ধৃতরাষ্ট্র সবাইকে সান্ত্বনা প্রদান করলেন তিনি। হ্যাঁ হ্যাঁ সেটা মহাপ্রয়োজন মহাজন সে জন্য বলা আছে। তো সেই জন্য নবম অধ্যায় শেষ হলো, এখন দশম অধ্যায় শুরুতে কি হবে এখন, না এখন সবকিছু মোটামুটি সেটেল হয়ে গেছে অবস্থা, সেই সংকটকালীন অবস্থা মোটামুটি স্থির হলো। তো এই দশম অধ্যায় শুরুতে এখন বলে ঠিক আছে এখন আমি যাই, তখন তিনি অনুমতি গ্রহণ করলেন রাজার কাছ থেকে, যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে, যে এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে যান আপনি। দশম অধ্যায় পুরোটা হচ্ছে তার বিদায় সংবর্ধনা, তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে যুধিষ্ঠির মহারাজ তাকে সৈন্য পাঠিয়ে চতুরঙ্গ বাহিনী পাঠাচ্ছেন, তার সাথে হস্তিনাপুরবাসীরা তার যুধিষ্ঠির ভগবানের মহিমা কীর্তন করছে, ব্রাহ্মণেরা বেদ মন্ত্র পাঠ করছেন, হস্তিনাপুরের রমণীরা তারা ছাদের উপরে উঠে তারা ভগবানের কথা গুণ মহিমাকে কীর্তন করছে, এবং তাকে বলা এটাকে বলা হচ্ছে তাদের এই যে হস্তিনাপুরের সাধারণ স্ত্রীদের তাদের যে কথা আলোচনা করে কৃষ্ণ কথা, বলা হচ্ছে এটি আরো বেশি অধিক মনোহর, সর্বশ্রুতি মনোহরম, কৌরবেন্দ্র পুনঃ পুরশ্রী নাম সর্বশ্রুতি অনন্যম আসিত সঞ্জল্প, কৌরবেন্দ্র পুরশ্রী নাম সর্বশ্রুতি মনোহরম। ব্রাহ্মণদের বেদপাঠ থেকেও তাদের এই কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে আরো বেশি মনোহর, কেন? কারণ তারা সরল বিশ্বাসের সাথে সেটা করছিলেন, তো ভক্তির সাথে সেটা করছিলেন। সেটা শ্রবণ করার পর সবকিছু হওয়ার পর দশম অধ্যায়ে তিনি হস্তিনাপুর পরিত্যাগ করলেন চতুরঙ্গ বাহিনী নিয়ে। তো যদি কৃষ্ণ তখন বিভিন্ন ইয়ে দিয়ে এই রাজ্য দিয়ে অতিক্রম করে শেষে দ্বারকার উপকণ্ঠে এসে আনর্ত দেশ বলা হচ্ছিল উপস্থিত হলেন, সেখানে এসে তিনি শঙ্খ বাজালেন একাদশ অধ্যায়ে। দশম অধ্যায়ে গেল বিদায় সংবর্ধনা, শঙ্খের বর্ণনা করা হচ্ছিল, সেটা একাদশ অধ্যায়ে ছিল শুরুতে। একাদশ অধ্যায়ে সেটা হচ্ছে আগমনী সংবর্ধনা, উনি যে দ্বারকায় এলেন তো দ্বারকাবাসীরা তাকে সংবর্ধনা দিচ্ছে, স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম পার্টি, ওয়েলকাম পার্টি। প্রথমে শঙ্খ বাজালেন, শঙ্খের বর্ণনা দেওয়া হয়েছে, এবং তখন দ্বারকাবাসীরা তখন যে যেখানে ছিলেন ছুটে এলেন, সেখানে সবাই বুঝতে পারলেন যে কৃষ্ণ এসছেন। সেখানে আর দ্বারকানগরীকে সাজানো হয়েছিল খুব সুন্দর করে, সকল সবাই আসার পরে ভগবান তখন প্রত্যেকের সাথে ভাব বিনিময় করলেন একজনের সাথে। হ্যাঁ, না সেটা পরবর্তীতে আসছে, আবার শুরুতে একবার ছিল সেই মহিষীদের, হ্যাঁ শুরুতে একবার ছিল পুনরমণিদের কথা বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে ইয়েরও না, এটা ইয়েতে বলা হচ্ছে একবার, আগের অধ্যায় ছিল, আগের অধ্যায়ে একটা সাধারণ রমণীদের কথা বলা হচ্ছে, আর একটা যে রাজকীয় রাজবংশের রমণীদের কথা বলা হচ্ছে, তারা ছাদের উপরে উঠেছিলেন সেটা এটা দেওয়া হচ্ছে। আর এই একাদশ অধ্যায়ে আর একটা বর্ণনা করা হচ্ছে, যখন সবার সাথে আদান প্রদান করার পর যার যার মর্যাদা অনুযায়ী তার সাথে আলিঙ্গন করলেন, ওকে প্রণাম করলেন, কার প্রণাম গ্রহণ করলেন, কারোর প্রতি হাত মেলালেন, কারোর প্রতি তিনি দৃষ্টিপাত করলেন, তাকে স্পর্শ করলেন, সবাই অনেকে তাকে উপহার দিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে একটা, সেখানে নারীরা ছিলেন না সেখানে, সেটা একটা আছে। তারপরে তিনি যখন তার ইয়েতে প্রবেশ করলেন, বসুদেবের প্রাসাদে প্রবেশ করলেন, দেবকী এবং অন্যান্য বসুদেবের ভক্তিরা ছিলেন, তাদের সাথে ভাব বিনিময় করলেন, তারপর তিনি তার আবার নিজেকে বিস্তার করে তার প্রাসাদে গেলেন, তার 16108টা প্রাসাদে গেলেন বলা হচ্ছিল, এবং সেখানে গিয়ে ওখানে আবার বর্ণনা করা হচ্ছে আর মহিষীদের কথা। সার তার রানীরা তারা স্বয়ং এলেন না, তারা প্রথমে তার পুত্রটাকে পাঠালেন সামনে, পুত্রটা এসে আলিঙ্গন করলেন কৃষ্ণকে, ভগবানকে, তো তার এই সে পুত্রের মাধ্যমে বলা হচ্ছে আলিঙ্গন করলেন ভগবান স্ত্রীরা, সেখানে বর্ণনা করা হচ্ছে নারীদের সম্বন্ধে। আবার এভাবে গেল একাদশ অধ্যায়, আবার ভগবান সেখানে থাকলেন এবং তিনি রাজ্য রাজকার্য পরিচালনা করছিলেন, পরিবর্তিত হয়। এগুলো একাদশ অধ্যায়। এখন দেখুন প্রশ্ন কি করা হয়েছিল, সুধভূষণের কাছে প্রশ্ন কি ছিল, মূল প্রশ্ন পরীক্ষিত মহারাজ জন্ম সম্বন্ধে বলুন। আর এই জন্ম বলতে কোথা থেকে শুরু করেছেন, অশ্বত্থামার কাছ থেকে, অশ্বত্থামা বললেন পরীক্ষিতের জন্ম, পরীক্ষিত রক্ষার কথা বললেন, তারপরে আবার এই কুন্তি মহারাজের প্রার্থনা বললেন, ভীষ্ম স্তুতি বললেন, আর কৃষ্ণের দ্বারকা থেকে হস্তিনাপুর থেকে বিদায় বললেন, দ্বারকায় প্রবেশ করে এতে কিছু বলে দিয়েছেন। অধ্যায় 7, 8, 9, 10, 11 5টা অধ্যায় মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন তিনি ভগবানের সাথে কথা বর্ণনা করতে গিয়ে সুধভূষণ। এখন আবার দ্বাদশ অধ্যায় শুরুতে আবার তিনি ওই ঋষির আবার মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের খুব সুন্দর বর্ণনা করছেন, আমাদের প্রশ্নটা কি ছিল যে আপনি জন্ম সম্বন্ধে বলুন, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলুন। এখন তিনি পরীক্ষিত মহারাজ জন্ম বলুন, ঠিক আছে এতটা বললাম, এখন শুধু জন্ম কিভাবে হয়েছিল, ওই যে রক্ষা করেছিলেন মাতৃ গর্ভে, হ্যাঁ তারপর জন্ম হয়, তার জন্মের পর কুষ্টি গণনা করা হয়, অনেক দান দক্ষিণা করা হয় ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণেরা বেদ পাঠ করেন, কুষ্টি গণনা করেন, এবং ব্রাহ্মণেরা পরীক্ষিতে ভবিষ্যৎ গুণাবলী বর্ণনা করে দেন, ভবিষ্যতে কিরকম হবে, কিরকম আচরণ করবে, কিরকম আচরণ হবে, তার কি কার্য করবে, কলিকে দণ্ড প্রদান করবেন, এমনকি তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে সেটাও বলে দিয়েছিলেন সেখানে, তার ব্রাহ্মণেরা ভবিষ্যৎ মনে করে দিয়েছিলেন পুষ্টিগত। তো এরকম দ্বাদশ অধ্যায় সে পুরো দ্বাদশ অধ্যায় সেরকম যায় পরীক্ষিত মনের জন্ম জন্ম উৎসব উদযাপন এবং সেই তার পুষ্টি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা দ্বাদশ অধ্যায় গেল। ঋষিরা পুনরায় পরীক্ষিত মনের জন্য প্রশ্ন করেন এবং পরীক্ষিত মহলের জন্ম এবং ব্রাহ্মণগণ তার ভবিষ্যৎ বর্ণনা করেন দ্বাদশ অধ্যায় চলে গেল সেখানে। তারপর এখন কার্যকলাপ আরেকটা আরেকটা ভাগ ছিল ওই প্রশ্নের, একটা তো ছিল জন্ম, একটা ছিল জন্ম, একটা ছিল কর্ম কার্যকলাপ। জন্ম বলেছেন, এখন কর্মের কথা বলবেন। আচ্ছা, সেখানে অভিশাপের ক্ষেত্রে আসছি শেষের দিকে, অভিশাপে আমরা আসছি, যখন আমরা অভিশাপে আসছি এটা শেষ করে নেই ইয়ে থেকে। হ্যাঁ, সেটাও ছিল সেখানে। হ্যাঁ, দূষণ করেছে মাতৃগর্ভে, সে বর্ণনা দেওয়া আছে, আঙ্গুষ্ঠ মাত্র অমলম স্ফুরট স্ফুরটে মলিন। কখন সেটা তো পরে, সেটা পরের মাতৃগর্ভে বলা হচ্ছে, মাতৃগর্ভে যে ভগবান প্রবেশ করে রক্ষা করেছিলেন তাকে ব্রহ্মাস্ত্র থেকে, তখন তিনি দর্শন করেছিলেন, তখন সে তার রূপ বর্ণনা করা হয়েছে, আঙ্গুষ্ঠ মাত্র অমলম স্ফুরট স্ফুরটে মলিনম আপিব্য দর্শনম শ্যামম শ্যাম বর্ণ তরিত বাচ্যুত, তার তরিত বর্ণ বা বিদ্যুৎ বর্ণ তা দিয়েছিল বসন ছিল, এই ছিল তার জন্ম ছিল গেল এটা। হ্যাঁ, এবং চার হাত ছিল তার, সমস্ত কিছু সেখানে বিস্তৃত বর্ণনা করে আছে। এটা প্রশ্ন আছে মনে হয় দেখতে আছে, প্রশ্ন একটা আছে ফাইনাল পরীক্ষা, যে পরীক্ষিত মহারাজের তার দর্শন করেছিলেন পরমাত্মার রূপ বা ভগবানের রূপটা দিয়ে। জন্ম গেলে এখন কার্যকলাপ, কার্যকলাপের কথা বলবে, সেটাও বলা হয়েছে নামকরণ। কেন বলা হয়েছে নামকরণ, কারণ কি? হ্যাঁ, তিনি পরীক্ষা করতেন যে আমি যে ব্যক্তিকে দর্শন করেছিলাম মাতৃগর্ভে, তিনি এই ব্যক্তি ইনি কিনা, ইনি এই ব্যক্তি কিনা। তো এরকম আগে বা মহান ব্যক্তিদের নাম এরকম গুণ অনুযায়ী একটা কাজ অনুযায়ী করা হয়, আমাদের মতো না যা একটা নাম রেখেছিলেন প্রভুপাদের, এই জন্য ইয়ে বলছিলেন একবার কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন একটা। ষোলবছর শুনেছি আমরা, হ্যাঁ থাকতে পারে কোনো জায়গায় ষোলো বছর, সব ঠিক সব ঠিক সব ঠিক। এখন হতে পারে আসলে অনেক সময় হয় কি, এগুলো হচ্ছে ভগবান নিত্যলীলা, ভগবান নিত্যলীলা এটা চলতে থাকে, পিরিয়ডিক্যালি চলতে থাকে। সেটা ঠিক আছে, সেটা একটা ঠিক আছে, কাউন্টিং হতে পারে। আরেকটা হচ্ছে কি, বিভিন্ন সময় বিভিন্নভাবে হতে পারে এই লীলাটা, হয়তো পূর্বে কোনো কল্পে উনি 12 বছর থাকতে পারেন, এখন 16 বছর, বিভিন্ন সময় হতে পারে, সেটা সেরকম হয় সেটা। তো এই জন্য এখানে কোনো ইয়ে নেই, কোনো পার্থক্য নেই বা এখানে কোনো সমস্যা নেই। অনেক সময় আচার্য একসাথে কোনো সময় এটা বলে কোনো সময় সেটা বলে, যেমন সেটাই বিভিন্ন কাউন্টিং এর বিভিন্ন ইয়ে আছে, বর্ণনা করে বিভিন্ন সিস্টেম আছে, সেটা তো এই ছিল একটা প্রথমটা কার্যকলাপ, না প্রথমটা গেল এখন 12 নম্বর অধ্যায়। হ্যাঁ, এখন 13 নম্বর অধ্যায় কি হবে বলছেন কার্যকলাপ সম্বন্ধে বলুন। এখন কার্যকলাপ সম্বন্ধে বলতে গিয়ে আবার আবার তিনি শুরু করেছেন কাহিনীর মতো করে, কিরকম কাহিনী না, এখন ওই ইয়ে বলছে রাজ্য অভিষেকের ঘটনা, এর সূত্র আগে আগের ঘটনাগুলি বলছেন। পিছন দিক দিয়ে গেলে কি, আচ্ছা আমরা আগে আগে ইয়ে থেকে যাচ্ছি, যে মহাভারতে বর্ণনা করা হোক, আমরা জানি যে যুদ্ধ হয়ে যুদ্ধের আগে বিদুর গৃহত্যাগ করেন, গৃহত্যাগ করার পর তিনি বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন, তীর্থ ভ্রমণ করার পর তিনি কি করেন, হস্তিনাপুরে ফিরে আসেন। তিনি হস্তিনাপুরে ফিরে আসেন, বিদুর হস্তিনাপুরে ফিরে আসার পর না, তিনি ওই তীর্থে গিয়ে মৈত্রেয় ঋষির কাছ থেকে তিনি শ্রবণ করেন, ভগবদ্গীতা শ্রবণ করেন, করার পর এখানে তিনি ফিরে আসেন। ওই যে মৈত্রেয় ঋষির কাছ থেকে শ্রবণ করেছিলেন, ওইটা আমরা কখন শুনবো, তৃতীয় স্কন্ধে শুনবো। আর মৈত্রেয় ঋষির কাছ থেকে শ্রবণ করার পরে যে তিনি হস্তিনাপুর ফিরে আসেন, এটা এখন বলা হচ্ছে। তার মানে কি, এটা ভাগবতমে সিরিয়ালে বলা হচ্ছে না কিছু, এটার পরে এটা হলো, এটার পরে ওটা হলো না, এরকম সিরিয়াল না। সিরিয়ালটা ইম্পর্টেন্ট না এখানে, মূল কথা বিষয়বস্তুটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। এই জন্যে ওই ভগবত কথা মৈত্রের কাছ থেকে শোনার পর তিনি হস্তিনাপুরে ফিরে এলেন। ফিরে আসার পর তখন যুধিষ্ঠির মহারাজ তার স্বাগতম জানালেন, ভগবদ্গীতা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভুম কীর্তি গুরুভন্তি তীর্থানি স্বান্তস্থেনা গদাবৃতা। আপনি এসছেন আপনার আপনার মতো মহান ব্যক্তি তার তীর্থস্বরূপ, স্বয়ং তীর্থস্থান স্বরূপ মহিমা করছেন। তারপর তার তাকে ইয়ে দেওয়া হয়েছে, স্বাগতম করা হয়েছে তার, এবং তাকে ভোজন দেওয়া হয়েছে, তিনি বিশ্রাম করেছেন। তারপর তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করলেন, কোন কোন বৃত্তি অবলম্বন করলেন, কোন কোন স্থানে গিয়েছিলেন, এবং কীভাবে আপনি জীবন ধারণ করলেন, সবকিছু বললেন। তখন বিদুর সবকিছু বললেন, কিন্তু ভগবানের যে তিরোধান হয়েছিল, কৃষ্ণের তিরোধান সেটা বাদ দিয়ে বাকি সবকিছু বলেছিলেন, ওই ওই কাহিনীটা বাদ দিয়ে বাকি সবকিছু তিনি বলেছিলেন। সেটাও ছিল সেখানে, কেন তিনি ইয়ে করেছিলেন, সেটা অধ্যায় শুরুতে বললেন। তো তারপর তিনি যখন বললেন, তো ঠিক আছে কথা শেষ, শেষ করার পর সবাই চলে গেলেন যার যার। তখন একান্ত সময়ে তখন আবার ধৃতরাষ্ট্রের কাছে তিনি বলতে লাগলেন, উপদেশ দিলেন বিদুর, উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, গৃহমেধি জীবনের গৃহমেধি বা গৃহস্থ সেই সেই গৃহে আসক্ত ব্যক্তি, হ্যাঁ, যে ভীমের প্রদত্ত অন্যতম খেয়ে আপনি জীবন ধারণ করছেন, যে ভীম আপনার 100 পুত্রকে হত্যা করেছে, তার প্রদত্ত অন্ন গ্রহণ করে আপনি জীবন ধারণ করছেন, কুকুরের মতো পোষা কুকুরের মতো আপনি জীবন ধারণ করছেন, বা সেই ব্যক্তি আপনি যার প্রতি আপনি অন্যায় আচরণ করেছেন, পাণ্ডবেরা তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন, তাদের পত্নী তাকে আপনি অপমান করেছিলেন, এই সমস্ত কিছু সেই তাদের যে তাদের দ্বারা আপনি এখন লালিত পালিত হচ্ছেন, তাদের আশ্রয়ের উপর নির্ভর করে আপনি এখন জীবন ধারণ করছেন, ইয়াকে বলে। তো এই জন্য আপনার জন্য মঙ্গল হবে কি, এখনই আপনি গৃহত্যাগ করুন। এখানে উপদেশ দেওয়ার পরে যুক্তরাষ্ট্র তিনিও বুঝতে পারলেন, ঠিক আছে, তখন রাতের মধ্যে রাতের আধারেই যারা কি করলেন, যুধিষ্ঠির আসার আগেই বিদুর ধৃতরাষ্ট্র গান্ধারী তারা সেই হস্তিনাপুর পরিত্যাগ করে বনগমন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ তিনি ফিরে এলেন, এবং তিনি এসে দেখছেন তার যুধিষ্ঠির নেই, ধৃতরাষ্ট্র নেই, বিদুর নেই, গান্ধারে নেই। তখন তিনি বলতে লাগলেন সঞ্জয়ের কাছে, সঞ্জয় কোথায় তারা গেছেন, তারা কি আমার প্রতি ক্রুদ্ধ হয়ে বা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে পরিত্যাগ করে গিয়েছেন, নাকি কেন আমাকে বঞ্চিত করেছেন, ছলনা করেছেন, আমাকে প্রতারণা করেছেন আমার প্রতি, বলছেন তিনি। তারপরে যে প্রভুপাদ বলছেন, গ্রেট সোলস চিট ফর গ্রেট কোজ, মহান ব্যক্তিরা মহান কারণের জন্য প্রতারণা করে, কি সেই মহান কারণ, যে প্রভুপাদ বলছেন আমরাও আমাদের পরিবারের প্রতারণা করেছি, পরিত্যাগ করে আমরা চলে এসেছি ভগবানের মুক্তিতে, আমাদের আন্দোলনে সেই আমাদের ব্রহ্মচারীরা তার পিতামাতাকে পরিত্যাগ করে এসছে এখানে মুক্তি করার জন্য। তো সেরকম দিনের মধ্যে তারাও প্রতারণা করে গিয়েছেন। তো সঞ্জয় বলছে আমি বলতে পারছি না, আমিও নিজেও জানি না ওনারা কোথায় গিয়েছেন। তখন সেখানে নারদ মুনি এলেন, নারদ মুনি এসে তিনি তখন বললেন আবার ইয়ের কাছে, যুধিষ্ঠির মহারাজের কাছে, যে পুরো কাহিনী কি হয়েছিল, গতকাল এরকম বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এরকম আলোচনা করেছেন, তাকে উপদেশ দিয়েছেন, তার উপদেশ শ্রবণ করার পর ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছে গৃহস্থ জীবন অনিত্যতা। বিদুর ধৃতরাষ্ট্রের সাথে গেছে, ধৃতরাষ্ট্রকে বিদুরে নিয়ে গিয়েছেন, বিদুরে নিয়ে গিয়েছেন সেটা। হ্যাঁ, বিদুরে ফেরার কারণটাই ছিল যে আমি আমার সেই গৃহাসক্ত ভাইকে নিয়ে আসি, আমার দাদাকে নিয়ে আসি। সে একটু গৃহে বসে বসে এখন ইয়ে করছে বা দুঃখ কষ্ট, তাকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছিল। নারদ মুনি তখন বলতে লাগলেন পুরো কাহিনী। তারপরে বললে আরো বলে দিলেন যে এরকম তিনি বনে যাবেন, হিমালয়ে তিনি সেখানে গিয়ে তপস্যা করবেন, অষ্টাঙ্গ যোগে সিদ্ধি লাভ করবেন। তারপর তিনি আজ থেকে 5 দিন বলেছিলেন, মনে হচ্ছে 5 দিনের 5 দিনের দিন, সে গঙ্গার পারে সেখানে ছিলেন, তো এই অষ্টাঙ্গ যৌগিক সিদ্ধিতে অগ্নি প্রজ্বলিত করে দেহ ত্যাগ করবেন সেখানে, এবং সেটা দেখে গান্ধারে তিনিও সেখানে প্রবেশ করবেন, অনুগমন করবেন। আর বিদুর তখন হর্ষ বিষাদে হর্ষ শোকে সেই স্থান পরিত্যাগ করে আবার তীর্থগমন করতে গেলেন। রীতিটা দেওয়া হয়েছিল, যুধিষ্ঠিরের হৃদয়ে কোনো ইয়ে ছিল না, তার প্রতি কোনো দ্বেষ ভাব ছিল না, কোনো ক্রোধ ভাব ছিল না সেটা। হ্যাঁ, সেটাই উপদেশের মধ্যে বলছিলেন, ধীর নরোত্তম সন্ন্যাসী ধীর নরোত্তম, আর কি নরোত্তম নরোত্তম না হতে পারে ধীর হোক, নরোত্তম হতে না পারলেও আপনি ধীর হোক, অর্থাৎ গৃহের প্রতি আসক্তি পরিত্যাগ করুন, অনুগমন করুন। তারপর সেটা বর্ণনা করলেন এবং নারদ মুনিও তখন তাকে তাকে বললেন, নারদ মুনিও তাকে তখন বলতে লাগলেন যে এই সমস্ত কিছু বলার পরে, তো নারদ মুনিও তাকে যুধিষ্ঠির মহারাজের কাছে সবকিছু বলার পরেও তিনি কৃষ্ণ যে অন্তর্ধান করেছেন তা বলেননি, কৃষ্ণের অপ্রকটের কথা তিনিও বলেননি। তিনি কি বললেন, তো এখন তিনি যুধিষ্ঠির মহারাজ হয়তো ভাবছেন ঠিক আছে দাদা আমি আর থেকে কি করব, আমার সেই হ্যাঁ ধৃতরাষ্ট্র এবং গান্ধার সবাই যখন চলে যাচ্ছেন আমিও কেন থাকবো এখানে, আমি চলে যাই গৃহ পরিত্যাগ। না না, সেখানে তিনি বলছেন, তিনি হয়তো তিনি মনে মনে ভাবছিলেন সেটা, নারদমুনি তখন বললেন ঠিক আছে, কিন্তু না নারদমুনি তখন বললেন কিন্তু আপনি গৃহ পরিত্যাগ করবেন না, কেন ভগবান আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ ভগবানকে আপনারা আত্মীয় রূপে পেয়েছেন, ভগবানের ভক্ত আপনারা, তো ভগবান একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসছেন এই জগতে, যতদিন পর্যন্ত ভগবান আছেন ততদিন আপনারা থাকুন, এরকম বলেছেন। অর্থাৎ একটা ইঙ্গিত দিলেন, যখন আপনারা ভগবানের তিরোধানে খবর শুনবেন তখন আপনারাও এটা গৃহ ত্যাগ করতে পারেন। এই বলে তিনি চলে গেলেন। 13 নম্বর অধ্যায় শেষ। হ্যাঁ সেটাই, সেটা তো ছিল সে, সেখানে চতুর্দশ অধ্যায়ে শুরুতে করছেন কি, ধৃতরাষ্ট্র ভীমসেনের কাছে, যুধিষ্ঠির মহারাজ ভীমসেনের কাছে বলছেন, অনেক সময় হয়ে গেল অর্জুনকে পাঠানো হয়েছিল দ্বারকাতে, এখন অর্জুন ফিরে আসছেন না, কি হচ্ছে সেখানে, এটা সবাই কুশল মঙ্গল আছেন তো। তখন তিনি কিছু অশুভ সংকেত দেখতে পাচ্ছিলেন, অশুভ চিহ্ন দর্শন করতে পাচ্ছিলেন, অশুভ চিহ্ন কথা বর্ণনা করা হয়েছে। তার মনে আছে কি, দুধের বোতল রক্ত হচ্ছে, অশুভ সংকেত সমূহ বলা হচ্ছিল সেখানে। তো এটা এরপরে তখন দুর্যোগ অর্জুন চলে এলেন। হ্যাঁ সেটাই, এই সেকশনের পরে পরের সেকশনে অর্জুন চলে এলেন। অর্জুন আসার পরে অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজ দেখলেন অর্জুনকে বিমর্ষ লাগছিল, হতাশ শোকগ্রস্ত লাগছিল। তখন অর্জুনকে প্রশ্ন করেন কেন তুমি শোকগ্রস্ত হচ্ছ, দ্বারকায় সবাই কুশল মঙ্গল আছেন তো, সবার নাম বললেন, উদ্ধব তিনি প্রসন্ন আছেন তো, যদুবাসীরা সন্তুষ্ট আছেন তো, আনন্দ আছেন তো, আনন্দে আছেন তো, বসুদেব কেমন আছেন, উগ্রসন কেমন আছেন, প্রদ্যুম্ন অনিরুদ্ধ ওনারা কেমন আছেন, সবার নাম বললেন, ওনারা কেমন, শেষে বললেন পরমেশ্বর ভগবান তিনি দ্বারকাবাসীদেরকে নিয়ে প্রসন্ন আছেন তো। চতুর্দশ অধ্যায় গেল। এখন 15 নম্বর অধ্যায় শুরুতে তখন অর্জুন বলা শুরু করলেন যে আসলে সেই পরমেশ্বর ভগবান যিনি, যার কারণে আমি বলিয়ান হয়েছিলাম, তিনি আজকে আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছেন। এজন্য আজকে আমার সমস্ত শক্তি হীন হয়ে গিয়েছে, আমি শক্তি শেষ হয়ে গিয়েছে আজকে আমার। হ্যাঁ, অর্জুন পরাজিত হয়েছিল, তো সেটাই আমি বর্ণনা করছি। আজকে সেই সাধারণ তুচ্ছ গোপ বালকেরা আমাকে পরাস্ত করেছে, আর তো সেটা বর্ণনা করলেন। তারপরে বর্ণনা করছেন, হ্যাঁ তারপরে বর্ণনা করছেন, এই সম্পূর্ণ সেকশনের পর তিনি যখন বললেন, হ্যাঁ তিনি স্মরণ করছিলেন, তিনি স্মরণ করছিলেন তখন যে কি কি হয়েছিল, ভগবান কিভাবে আমাদের রক্ষা করেছিলেন, ভগবান কিভাবে আমাদের কে সঙ্গ প্রদান করেছিলেন, এই সমস্ত কিছু স্মরণ করছিল অর্জুন কৃষ্ণ স্মরণ। সেটা ছিল অত্যন্ত সুন্দর রাজ্যাভিষেক করলেন, রাজ্যাভিষিক্ত করলেন, তারপর তারা গৃহত্যাগ করলেন। বজ্রনাথ অনিরুদ্ধের পুত্র ছিল, বজ্রনাথ তাকে মথুরার রাজা করা হলো, আর পরীক্ষিত মহারাজ হস্তিনাপুর রাজা হলেন, আর মথুরা গৃহত্যাগ করলেন। কে কীভাবে গৃহত্যাগ করলেন সেটা বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ গেলেন প্রথমে, তিনি আর পেছনে ফিরে তাকাননি, কারো দিকে তাকাননি, রাজপ্রসাদ পরিত্যাগ করলেন। ভীম গেলেন, অর্জুন গেলেন, নকুল সহদেব সবাই গেলেন, দেখা যায় কুন্তি মহারানী চলে গেলেন। হ্যাঁ কুন্তি মহারানী, উনিও সেই, দ্রৌপদী এবং সুভদ্রা যখন দেখলেন যে আমাদের পতিরা আমাদের জন্য অপেক্ষা না করে নিজেরাই চলে গিয়েছেন, তখন বলে ঠিক আছে আমরাও তাদের অবলম্বন করে পরম ধাম তখন লাভ করলেন। তারপরে যে প্রভুপাদ বলছিলেন সবাইকে নিজের বিমান নিজেকেই উড়াতে হবে, অন্য কেউ সাহায্য করতে পারবে না, নিজের বিমান নিজেকেই উড়াতে হবে। বিমান চালানোর সময় কেউ কেউ ঠিক সাহায্য করতে পারবে, তাই আমাদের এমন না যে না আমার জন্যে আরেকজন, আমি না করলেও হবে আরেকজন করে দিলে হবে, আমার না, সবাইকে যার যার মতো ভগবান ভক্তিতে অগ্রসর হওয়ার প্রয়াস করতে হবে। তো এই 15 নম্বর অধ্যায় গেল। এখন 16 এবং 17 অধ্যায় আবার পরীক্ষিত মহারাজের শাসন এবং দণ্ড, কীভাবে তিনি আদর্শ রাজার মতো শাসন করেছিলেন, আর রাজ্যে কিরকম সৌম ভয় এরকম ছিল না, এবং তারপর তিনি দিগ্বিজয় করার জন্য বেরোলেন, অর্থাৎ সকলে ভগবানের ভক্তি করছে কিনা তা দর্শন করার জন্য তিনি রাজ্য ভ্রমণ করতে, পুরো দেশ ভ্রমণ করতে লাগলেন, জাতি ভ্রমণ করতে লাগলেন। যেখানেই তিনি গেলেন সেখানেই ভগবানের কথা কীর্তন করা হচ্ছিল, তো সেটা শ্রবণ করে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। পাণ্ডবেরা কীভাবে ভগবানের ভক্তি করেছিলেন সেটাও শুনলেন, শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এভাবে বলতে বলতে আরেকটা জায়গায় বলতে লাগলেন এখন সুত গোস্বামী, যে সেই একবার সেই নদী তটে কী হচ্ছিল, একটা শূদ্র রাজবেশ, তার শূদ্র একটা গাভী এবং বৃষকে আঘাত করছিল, এই বৃষ্টির তিনটা পা ভেঙে গিয়েছিল, একটা পায়ে দাঁড়িয়েছিল। তো সেই বৃষ এবং গাভীর মধ্যে আলোচনা হচ্ছিল, সেই বৃষ জিজ্ঞেস করছেন গাভীর কাছে যে কেন আপনি এত দুঃখ, দুঃখিত মনে হচ্ছে আপনাকে, আপনার দুঃখের শোকের কারণ কি, হ্যাঁ আত্মীয় স্বজনদের জন্য নাকি দেবতাদের দুঃখের জন্য নাকি, না ভগবান চলে গেছেন তার জন্যে, আমার অবস্থা দর্শন করে বা ধর্মের অবক্ষয় হয়েছে তা দর্শন করে সমস্ত কিছু বললেন। তারপর সেই গাভী তিনি, অর্থাৎ দেশের সে বৃষ ছিলেন ধর্মরাজ আর গাভী ছিলেন ধরিত্রী দেবী, তারা তিনি উত্তর প্রদান করলেন ধরিত্রী দেবী। হ্যাঁ ধর্ম অর্থ সেই চারটা কথা বলা হচ্ছিল, চারটা পা, সত্য শৌচ তপ দয়া। সত্যটা একটু টিকে আছে আর বাকি তিনটা ভেঙে গিয়েছে। তো সত্যটা বলছে একটি পা একটু টিকে আছে, সেটাও ভগ্ন প্রায়, ভেঙে যাওয়ার উপক্রম। তো তারপর গাবি তিনি উত্তর দিলেন, দ্রুত উত্তর দিলেন এরকম যে না ভগবান পরিত্যাগ সবকিছু বললেন, কিভাবে আমি ভগবানের বিরহ ত্যাগ করতে পারি বা ভগবানের বিরহ সহ্য করতে পারি, আলোচনা হলো। আর পরবর্তী তখন আলোচনা হতে হতে তখন কি হচ্ছে, ওই সময়ে পরীক্ষিত মহারাজ সেখানে উপস্থিত হলেন। সব 17 নম্বর অধ্যায় কি হলো যে পরীক্ষিত মহারাজ সেখানে আসার পরে তো তিনি তখন জিজ্ঞেস করতেন, দেখলেন যে সেই কলি আঘাত করছে, আহত করছে, কলিকে বারণ করলেন, জিজ্ঞেস করলেন কে তুমি, কেন এরকম করছো। তারপর বিষকে জিজ্ঞেস করলেন আপনার দুঃখের কারণ কি, তখন সে বিষ উত্তর দিতে লাগলেন যে আসলে আমার দুঃখের যে কারণ যে কি আমি নিজেও জানি না, কেউ বলে কাল হচ্ছে দুঃখের কারণ, কেউ বলছে কর্ম হচ্ছে দুঃখের কারণ, কেউ বলছে যে প্রকৃতি দুঃখের কারণ, কেউ বলছে স্বভাব দুঃখের কারণ, কেউ বলছে দেবতারা দুঃখের কারণ, কে যে দুঃখের কারণ আপনি বিচার করুন। সেটা শোনার পর এরকম বললেন, তার শোনার পর তখন পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন, হ্যাঁ দর্শনের সবকিছু বলছেন সেখানে, এই এগুলোই দর্শন কেউ কেউ কি বলে। তারপর পরীক্ষিত মহারাজ বলছে আপনি নিশ্চয়ই ধর্মরাজ, তাহলে আপনি এরকম ধর্মের তত্ত্ব অবগত নিখুঁতভাবে জানতেন না, আপনার সামনে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি আপনাকে আঘাত করছে, অথচ আপনি তার পরিচয় বলছেন না, আমি বলছি কে আপনাকে দুঃখে দিচ্ছে, আপনি তার কথা না বলে আপনি তাকে না এড়িয়ে যাচ্ছেন, তার মানে আপনি জানেন ধর্মতত্ত্ব যে কাউকে সে আঘাতকারী বা পাপকারীকে চিহ্নিত করা সেটা হচ্ছে এই ফল ভোগ ভোগের মতো সমান। তো সেই জন্যে তখন পরীক্ষিত মহারাজ বললেন তুমি নিশ্চয়ই, তখন কলি কলিকে তখন তিনি দণ্ড দেওয়া শুরু করলেন, কলিকে বধ করতে উদ্যত হলেন, তিনি বুঝতে পারলেন এ হচ্ছে কলি, তাকে বধ করতে উদ্যত হলেন পরীক্ষিত মহারাজ। তখন কলি কি করলো, তার রাজবেশ পরিত্যাগ করে তার শরণাগত হলো পরীক্ষিত মহারাজের এবং তার কাছে বললো যে আপনি আমাকে কৃপা করুন এবং আমাকে প্রাণ দান দিন। পরীক্ষিত মহারাজ তিনি ক্ষত্রিয়, তিনি প্রাণ দান দিয়েছিলেন এবং তিনি প্রাণদান করেছিলেন এবং প্রাণদান করার পর তাকে বললেন ঠিক আছে তুমি আমার রাজ্য পরিত্যাগ করো। বলি বলছে সারা বিশ্ব হচ্ছে আপনার রাজ্য, কোথায় যাবো, ঠিক আছে তুমি 4টা জায়গায় যাও, 4টা অবৈধ কর্ম দিয়েছেন, আমিষাহার, দ্রুত ক্রীড়া, নেশা, অবৈধ সঙ্গ, 4টা জায়গায় যাও। তো বলছে আমি আপনার সারা রাজ্য খুঁজে দেখলাম, এই 4টা জায়গাও নেই কোথাও, সবাই ভক্ত এখানে, আর একটা স্থান নেই। তখন দিলেন সোনা, সোনার মধ্যে থাকো তুমি, এরকম কলিকে স্থান দিলেন। এই ছিল এই পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া হলো, কলিকে দণ্ড দেওয়া হলো। হ্যাঁ এটা হচ্ছে কলির স্থান বলা হচ্ছে, তো আপনি যদি কলির সঙ্গ করতে চান, রাখতে চান, সেজন্য করতে পারেন। সোনা মানে কি, সোনা মানে হচ্ছে আগে যেমন সোনা ছিল একটা অর্থ মানে ছিল সোনা, সম্পদ মানে সোনা, বলছে কার কোথাও সোনা আছে সেই ভিত্তিতে সম্পদের ইয়ে করা হতো, বিচার করা হতো। আর এখন অর্থ মানে কি, টাকা, একই ব্যাপার। তো এখন আগে বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ সোনার মধ্যে বলছিলেন কলির স্থান, আর বর্তমানকালে আমরা বুঝতে পারি কাগজের টাকার মধ্যে কলির স্থান। সেটা আমরা আলোচনা করেছি ক্লাসে, না সেটা একই ব্যাপার, মূল তত্ত্ব একই। দেখুন কলি সব জায়গায় আছে, অবৈধ অর্থ বৈধ অর্থে কলি আছে, যদি কিন্তু ইয়েতে আছে এই শোনাতেও আছে। এখন যদি সেটা আমরা ভগবানের সেবায় লাগাই তখন সেখানে কোনো কলির প্রভাব থাকবে না, তুমি যদি নিজের ভোগে লাগাই কলির প্রভাব থাকবে সেখানে। অতিরিক্ত গ্রহণ করলে সেটাই হচ্ছে কলির স্থান। ঈশাবাস্যম ইদম সর্বম, সেই ঈশাবাস্য নীতি, তেনা থেকে তেনা ভুঞ্জিতাম, যতটুকু প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের গ্রহণ করা উচিত। তো এখন যেমন সোনা, আপনি চিন্তা করে দেখুন আপনার কতটুকু প্রয়োজন, যার যার ব্যক্তিগত ভাবে চিন্তা করে দেখ কতটুকু অর্থ প্রয়োজন, কতটুকু সোনা প্রয়োজন। এই ছিল, এই ভাগ গেল এতটুকু পর্যন্ত। কোন প্রশ্ন আছে আর এই সম্বন্ধে? ধর্ম, ধর্মটা ধরিত্রী, জন্ম কাহিনী বলতে এখানে সেটা বলা হচ্ছে ধর্মরাজ, ধর্মরাজের পুত্র হচ্ছেন যুধিষ্ঠির, পবনদেবের পুত্র ভীম, ইন্দ্রের পুত্র অর্জুন, আর অশ্বিনী কুমারদের পুত্র হচ্ছে নকুল। সেটা আমি জানি, এটা মহাভারতে কোথায় বর্ণনা করা আছে আমি পড়িনি। আচ্ছা না, এখন কোথায় হচ্ছে না, না আমাদের সময় কম আছে, এই কাহিনী যেহেতু আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে না, এটা ক্লাসের পরে আমরা বলি, যেহেতু আমাদের আওতাধীন না, এটা আওতার বাইরে, আমরা এটা ক্লাসের পরে করি না। আমার ইয়ে হচ্ছে যে ভাগবতমে যে কাহিনী দেয়া আছে, আমি পুরাণে বা অন্য জায়গায় আছে, যেমন অনেকে অনেক গ্রন্থ পাওয়ার জন্য বই আছে, পুরাণে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, দেখা যায় আমার এক এক পুরাণে এক রকম কাহিনী দেওয়া আছে, হ্যাঁ এক এক রকম দেওয়া আছে। এখন যার যার ইয়ের উপরে নির্ভর করে, এটা অভিরুচির উপরে, হ্যাঁ কেউ এটা পড়বেন, ওটা পড়বেন, সবকিছু ইয়ে করে। একজন জিজ্ঞেস করছেন আমাকে যে এখন তুলসী দেবী মহারানী কীভাবে আবির্ভূত হলেন, এখন আমি বললাম না আমি এটা পড়িনি, এটা পুরাণে দেয়া আছে, বলে এটা কাহিনী আমি পড়িনি। সাধারণত ভাগবতমে যে কাহিনী দেয়া আছে বা চৈতন্য চৈতন্য যে গুলিটা আমি সেটা অধ্যয়ন করেছি আমরা, সাথে প্রভুপাদ দিয়েছে ছোটো ছোটো রচনা আমাদের, সেটা আমরা পড়ি, আলোচনা করি, বাকি যা আছে এখন যার যার ইয়ের উপর নির্ভর করে। হ্যাঁ অনেকে এটা পড়ে, অনেকে শেয়ার করে, উনি একজন সেই রাধারানী হচ্ছেন সেই শক্তি তত্ত্ব, সেই ভগবানের ইয়ে সেটার একটা সেই ইয়ে, উনি একজন সখী, তুলসীতে মহারানী একজন সখী ইয়েতে, পরে আমি পড়লাম গিয়ে প্রভু ধরেছেন আমাকে অনেক ভাবে বলুন কাহিনী, বলি ভাগবত মানে কোনো কাহিনী শুনলে, শুনতে চাইলে বলুন আমি বলবো, আর না হলে আমি কোনো কাহিনী জানি না। তারপরে আমি আমাদের তুলসী বৃন্দা তুলসী মহিমামৃত বইটা আছে নিয়ে পড়তে পারেন, সেখানে তিনটা গল্প দেওয়া আছে, তিনটা পুরাণ থেকে, আমি একটা পড়েছি, তো পরে ওনাকে বললাম এই ব্রহ্ম বই করতে পুরাণ থেকে দেওয়া আছে, উনি কি একজন সখী ছিলেন গেলেন। তো এরকম অনেক জায়গায় অনেক শাস্ত্রে অনেক ধরনের ইয়ে আছে, যার যেরকম ইয়ে করার জন্য। তো এই ছিল এই পর্যন্ত, এখন ১৭ পর্যন্ত গেল, ১৮ ১৯ লাস্ট দুটা অধ্যায়। এখন তিন নম্বর প্রশ্ন কি ছিল, চতুর্থ অধ্যায়ে আরেকটা প্রশ্ন ছিল যে পরীক্ষিত মহারাজ কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে অনশন ব্রত করেছিলেন, তিনি হচ্ছেন সসাগরের পৃথিবীর সম্রাট, বলা হচ্ছে রাজা সবার পিতা স্বরূপ, সবার আশ্রয় স্বরূপ, রাজার উপরে নির্ভর করে সব প্রজারা, রাজার কখনো কোনো খামখেয়ালি বশপূর্ণ ইয়ে করা উচিত না। তো রাজা পরীক্ষিত মহারাজ তিনি তাছাড়া যুবক রাজা ছিলেন, আর রাজা তিনি যখন বৃদ্ধ হবেন তখন তিনি তার পরবর্তী তার পুত্রের কাছে দিয়ে রাজ্যে তিনি মনে যেতে পারেন, যুবক ছিলেন তিনি, তিনি কেন গঙ্গা তীরে অনশন ব্রত করছিলেন, এর কারণ কি, এটার উত্তর দেওয়ার জন্য এখন ১৮ নম্বর অধ্যায় আবার বললে বলতে লাগলেন যে একবার পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে গিয়েছিলেন, মৃগয়া করে যখন তিনি খুব তৃষ্ণা চেষ্টা পেয়েছিল তার জল তৃষ্ণা, শ্রমিক ঋষির আশ্রমে গেলেন, শ্রমিক ঋষিকে তিনি তখন জলের জন্য বললেন, শ্রমিক ঋষি তখন ব্রহ্ম, তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন বা তিনি সেই ব্রহ্মপুত্র স্থূল ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, বুঝতে পারেননি বাহিরে কি হচ্ছে, তিনি বুঝতে পারেন রাজা এসছেন, পরীক্ষিত মহারাজ জেগে গেলেন, রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে একটা মৃত সর্পকে সেই মালার মধ্যে পরিয়ে দিলেন, সেখান থেকে চলে গেলেন। আর সিংহী এই সমীকৃষের পুত্র, তিনি বুঝতে পারলেন কি হল হলো। তিনি তখন এটা শুনে তিনি তার বন্ধুদেরকে বলতে লাগলেন যে এরকম আচরণ হচ্ছে আমাদের সাথে। তিনি ব্রাহ্মণদের ইয়ে করছেন, মহিমা করছেন, রাজাদেরকে বলছেন রাজারা হচ্ছে পোষা কুকুরের মতো। দেখো এখন আমার ব্রহ্ম তেজ, ব্রাহ্মণের শক্তি করে তিনি আচমন করে অভিশাপ দিলেন যে আজ থেকে 7 দিনের মাথায় তক্ষক নামক সাপের দংশনে তার মৃত্যু হবে। বলার পর তিনি কান্না করতে করতে তার ইয়ে আশ্রমে এলেন, বাবার আশ্রমে এলেন। বাবাকে তখন বাবার ধ্যান তখন তিনি শেষ হলে তখন তিনি দেখলেন তার পুত্র কান্না করছে। জিজ্ঞেস করলেন কেন কান্না করছো, তখন তিনি বললেন পুরো কাহিনী। এটা শোনার পর সমীকৃষি তিনি সন্তুষ্ট হননি, তিনি বললেন রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তার উপর পরীক্ষিত মহারাজের মতো একজন ভক্ত রাজা, তাকে কখনো আমাদের অভিশাপ দেওয়া উচিত না, এটা হচ্ছে মহাভুল হয়েছে। তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে আমার পুত্রের এই অপক্ব বুদ্ধির ফলে এই কার্য ক্ষমা করুন। ও তারপরে এটা হলো সেরকম। তারপর তিনি তার একজন শিষ্যের মাধ্যমে খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে যে এরকম আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, আপনি তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে পরীক্ষিত মহারাজ তিনি যখন তার রাত্রাতে ফিরছিলেন, তিনি চিন্তা করতে লাগলেন যে ঋষি কি আসলে তিনি ধ্যানমগ্ন ছিলেন নাকি তিনি ভান করছিলেন, কাজটা ঠিক হলো কিনা তিনি চিন্তা করছিলেন। তারপর তিনি এখানে আসার পরে মনে মনে চিন্তা করছেন আপনার আসলে আমার একটা ভুল হয়েছে, আর এই ভুলের ফলে নিশ্চয়ই আমাকে শাস্তি ভোগ করতে হবে, বিপদ আসবে, আমি চাই বিপদটা যেন অবিলম্বে আসুক, এখনই আসুক, সময় না, আমার বংশধরের কারোর উপরে যেন না আসে, এটা আমার উপরে যেন আসে। আর কেন এরকম, কারণ তার ফলে আমি শাস্তি ভোগ করব, আমার পাপ প্রবৃত্তি বিনষ্ট হবে। চিন্তা করতে করে তার কাছে খবর এলো তাকে অভিশাপ দেওয়া হচ্ছে, সেটা শোনার পর তিনি এটাকে ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। তখন তিনি রাজ্য পরিত্যাগ করলেন, তার পুত্রের কাছে রাজ্যভার সমর্পণ করে তিনি সেই গঙ্গা তীরে গেলেন। আমরণ অনশন প্রায় প্রবেশন করার জন্য তিনি ব্রত গ্রহণ করে সেখানে বসলেন। তার সেই কথা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। তো তার এই সিদ্ধান্ত, গৃহত্যাগের সিদ্ধান্ত, সেটা দেবতারা প্রশংসা করলেন, সেখান থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল ও সেখানে তারা বাধ্যবাদ দিয়েছিলেন। ঋষিরা সমস্ত মুনি ঋষিরা এখানে তাদের শিষ্যদেরকে নিয়ে সেখানে এলেন, বৈশিষ্ট্যকে আসতে কপিল সবাই সেখানে এলেন, দেবতারাও সেখানে এসেছিলেন। সবাই জানতেন যে এখন তারা বুঝতে পেরেছিলেন যে আগামীতে কি হবে, এখানে বড় কিছু একটা ঘটবে। তারা যে বুঝতে পারছে ভাগবতম কথা আলোচনা হবে, সুখদেব গোস্বামী আসবেন ভাগবতম কথা আলোচনা, সেই সুযোগ গ্রহণ করার জন্য তারাও সেখানে এলেন, সবাই সেখানে এলেন। তারা আসার পরে পরীক্ষিত মনে সবাইকে স্বাগতম করলেন, সবাইকে ইয়ে করলেন, অভিনন্দন জানালেন। এবং তিনি যে ইয়ে করেছেন, এই যে মন স্থির করেছেন যে আমি আমরণ অনশন করবো, এখানে মৃত্যু পর্যন্ত উপবেশন করে থাকবো, এই কথা জানালেন তাদের কাছে। তারাও তখন এটা প্রশংসা করলেন ঋষিরা। তো তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন তাদের কাছে, এখন দুটা প্রশ্ন আছে। প্রশ্ন যে প্রত্যেক ব্যক্তির কি করা কর্তব্য, বিশেষত মৃত্যু পথযাত্রী, মরণাপন্ন মৃত্যু আসন্ন ব্যক্তি কি করা কর্তব্য কি, দুটা প্রশ্ন করলেন। তখন সেখানে উপস্থিত বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের উত্তর দিলেন। ভক্তি কেউ বললেন জ্ঞানযোগ, কর্মযোগ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অষ্টাঙ্গযোগ, বা দেব দেবতাদের উপাসনা করা, বিভিন্ন কিছু বলতে লাগলেন, নিজেরা একমত হতে পারছিলেন না। তখন সেখানে আগমন হলো সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী হস্তিনাপুর থেকে আস তার বর্ণনা করা হয়েছিল, তার ইয়ে বর্ণনা করেছে। সেটা আরেকটা প্রশ্ন ছিল যে সুখদেব গোস্বামী হস্তিনাপুরে কীভাবে তাকে পরিদর্শন করেছিল সবাই, এবং তার এবং পরীক্ষিত মহারাজের মধ্যে কীভাবে সাক্ষাৎ হয়েছিল। কারণ সুখদেব গোস্বামীর মতো ব্যক্তিরা তারা গোদহন কাল অবস্থান করেন কোথাও, অর্থাৎ গাভি দহন করে যতক্ষণ সময় লাগে তার বেশি সময় অবস্থান করেন না, কোথাও বেশি সময় অবস্থান করেন না। তো তার আর তিনি 7 দিন কীভাবে সেখানে অবস্থান করলেন, যিনি 5 মিনিটের বেশি 7 মিনিটের বেশি কোথাও থাকেন না, তিনি 7 দিন পরীক্ষিত রাজার সাথে, তাও রাজার সাথে তিনি সেখানে বসেছিলেন, এটা কী হয়েছিল সেখানে আরও উত্তর দিচ্ছেন। এখানে পরীক্ষিত সুবিধা বসে আমি যখন হস্তিনাপুরে এসেছিলেন তার রূপ কীরকম ছিল, তিনি ভগবানের মতো তার কায়া ছিল, তার দেহকান্তি ছিল, তিনি বস্ত্রহীন ছিলেন এবং তার তার দেহের যে গঠন ছিল তার বর্ণনা করা হচ্ছিল, সেটাও বর্ণনা করা হচ্ছিল। তিনি যখন সেখানে এলেন তো বাচ্চারা তার পশ্চাৎ ধাবন পিছনে পিছনে ছুটছিল এবং স্ত্রীরাও তারা মনে করছে তিনি পাগল বা উন্মাদের মতো। তখন তিনি যখন এখানে এলেন তো সবাই তাকে দেখেই উপস্থিত সমস্ত ঋষিরা তা বুঝতে পারলেন, তারা সবাইকে বলা হচ্ছে সামুদ্রিক বিজ্ঞান দেহ তৎপর, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে তারা বুঝতে পারেন কোন ব্যক্তি কিরকম। সমস্ত ঋষিরা দেখে বুঝতে পারলেন যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মহৎ ব্যক্তি বা মহাপুরুষ, এই সাধারণ ব্যক্তি নন। সবাই উঠে দাঁড়ালেন তাকে সম্মান প্রদর্শন করলেন। যখন এই বাচ্চারা দেখলো এরকম তারা সবাই বয়ে পালিয়ে গেল সেখানে। তখন সুখদেব গোস্বামী উঠে দাঁড়িয়ে পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়িয়ে সুখদেব গোস্বামীকে স্বাগত করলেন, উপবেশন প্রদান করলেন, প্রণাম করলেন, সেটা বর্ণনা করা আছে। তখন তারপরে তিনি কি করলেন, পরীক্ষিত মহারাজ যে তিনি যে অভিশপ্ত হয়েছে এটা তো এই কাহিনী আছেই, তখন তিনি তাকে তার মহিমা বর্ণনা করলেন সুখদেব গোস্বামী বা সাধু সঙ্গের মাহাত্ম্য বললেন। ভগবানের ভক্তের মহান ব্যক্তিদের সঙ্গ লাভ করা এটা কত মহত্বপূর্ণ, কত মহিমান্বিত, এটা বলতে লাগলেন পরীক্ষিত মহারাজ। এবং কিভাবে তা অত্যন্ত দুর্লভ, তুলয়াম লভে না আবি নসর্গম নপুনরম, সব কিছু বললেন। এবং কীভাবে সমস্ত কিছু বলার পর তখন বললেন আবার সেই দুটা প্রশ্ন করলেন তার কাছে যে প্রত্যেক ব্যক্তির কী করা কর্তব্য এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির কী করা কর্তব্য আমাকে বলুন, বলতে লাগলেন। এবং সেটা বলার পর এই প্রশ্ন দুটা করলেন, তারপর শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ এখানেই হল। দ্বিতীয় স্কন্ধে শুরুটা দেখবো আমরা কিভাবে পরীক্ষিত সুখদেব গোস্বামী তিনি এই এই প্রশ্ন দুটোর উত্তর দেওয়া শুরু করেন।